exclusively on FusionBD.com.
হ্যালো 8920 বিবাহিত জীবনের গল্প।
আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM এবং বুধবার রাত, সেই বুধবার রাত যেটার জন্য আপনারা সবসময় বসে থাকেন, ইভেন আমিও বসে থাকি রাতটা কবে আসবে। আর আজকে এসে গেল কারণ আপনাদের সেই প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 বিবাহিত জীবনের গল্প শুরু হয়ে গেছে। এবং আমি গত সপ্তাহে বলেছিলাম যে আজকে একটা বিশেষ সারপ্রাইজ আপনাদের জন্য থাকবে, ঠিক লাস্ট উইকের মতো আজকেও আছে আপনাদের জন্য একটা সারপ্রাইজ। এবং প্রত্যেক মাসে আমরা এরকম দুটো করে সারপ্রাইজ আপনাদেরকে দিব, এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন এবং অলরেডি ফেসবুকে পোস্ট চলেও গেছে এই মানুষগুলোর সাথে আমিও আছি। সারপ্রাইজ বলতে আমি বোঝাচ্ছি যে দুটো কাপল আজকেও আছে আমাদের সাথে এবং ওনাদের সাথেই আমি আড্ডা দেবো। নট অনলি মি, আপনারাও থাকবেন। যে রেগুলার প্রসেসগুলো রয়েছে সেখানে টেক্সট করতে হবে 2221 এই নাম্বারে, শুরুতে লিখবেন এবিসি, আর হচ্ছে ফোনও করবেন, নাম্বারটা জানেন, তারপর আমি বলে দিব আরেকবার। আর ফেসবুকে facebook.com/abcradio89.2fm সেখানে একটা পোস্ট শেয়ার করা আছে, দেখেন, সেখানে চলে যান আজকে সারপ্রাইজ হিসেবে আপনাদের সাথে এবং আমি সহ আপনাদের সাথে যারা আছে সবার ছবি সেখানে আছে, ইভেন আমার ছবিও, যেটা বলছিলাম। আর হচ্ছে আর যে সেতু নামে একটা পেজ চেক করা আছে এখানে, এই পেজে সেটাতেও চলে যান, একই সাথে সব জায়গা থেকে আপডেট আপনি পাবেন। তো আজকে একটা বিশেষ আড্ডা আমরা দিব, মাসের শেষ, আজকে মাসের শেষ এপিসোড এবং একটা সময়, এই সময়টা একেবারে বিয়ে একটা উৎসব চতুর্দিকে, তাই না? এই যে গেস্টের হাসি পাচ্ছি, আমরা পরিচিত হব। তো এই শীতের সময়টা বিয়ে হয় কেন, এটা নিয়ে আমরা আলোচনা করবো। আমি জানি না, এই সময় তো অফিস টফিস বন্ধ থাকে, একটু ভ্যাকেশন থাকে, এই সময় হয়তো সবাই বেছে নেয় বিয়ে করার জন্য, এগুলো আলোচনা থাকবে। আর আপনাদের কি জ্ঞান রয়েছে এই ব্যাপারে, শীতের সময় কেন বিয়ে হয়, এগুলো এই প্রসেসে আপনাকে জানিয়ে দিন আমাকে 2221 নাম্বার, আর ফেসবুক তো আছে, আর ফোনও নিব। দেখি আজকে যেহেতু আমরা পাঁচজনে মিলে আড্ডা দিচ্ছি, ফোন হয়তো একটু কম রিসিভ করা হবে। যাই হোক, আমি ডানপাশ বা বামপাশ কোনোটাই আপনারা বুঝবেন না, তারপরে বলছি আমার সুবিধার্থে, ভাইয়া এপাশ থেকে একটু যদি নিজেরাই নিজের পরিচয় দিতেন, আমি কাউকে পরিচয় করাবো, প্লিজ ভাবি একেবারে লেফট কর্নার, প্লিজ ভাবি।
আমার নাম হচ্ছে তাদরিয়ান হায়দার ফারিহা খন্দকার।
তো আমি কোন নামে, ফারিয়া ভাবি বলবো না কি বলবো? আমি
ফারিহা বলবো, এটা আমার নিক।
আচ্ছা, পারিয়ে বলবো আমি। ওকে, তো একেবারে নতুন কাপল, যেমন লাস্ট উইকে আপনারা দেখেছেন যে একজন নতুন কাপল এবং একটা পুরাতন কাপল ছিল, আজকেও আমরা ফর্চুনেটলি আজকে আমি পেয়ে গেছি নতুন এবং পুরনো কাপল একটা কম্বিনেশন, ওই দিনের মতোই মজা হবে। তারপরে ভাইয়া,
আমি, হ্যালো ভিউয়ার্স, লিসেনার, সরি, হ্যালো লিসেনার্স, আমি আনোয়ার হায়দার রুবেল, আমাকে রুবেল নামে রাখবেন। থ্যাংক ইউ সেতু ভাই। আর আপনাদের সাথে আজকের আড্ডাতে আরো অনেক সময় থাকবো, আমরা কথা বলবো, গল্প করব, শেয়ার করব, এবং আপনাদের যারা শুনছেন ডেফিনেটলি আমাদেরকে অবশ্যই নিউ কাপল আপনাদের অনেক ধরনের অ্যাডভাইস আমরা নিব। আর আমাদের সাথে আমাদের ফ্রেন্ডরাও আছে, ওরাও আপনাদের সাথে পরিচয় হবে।
এবং একটা ব্যাপার, যে ফ্রেন্ড বললেন, এই যে একই গ্রুপের একটা গ্রুপ আছে, গ্রুপটা নিয়েও কথা হবে, সেই গ্রুপটা আমাদেরকে অনেক হেল্প করছেন এবং এই গ্রুপটা একটা সোশ্যাল মিডিয়া ফেসবুকের একটা গ্রুপ, সেই গ্রুপটা নিজেদের মধ্যে নিজেরা অনেক সোশ্যাল কমিউনিকেশনের সাথে সাথে নিজেদেরকে অনেক সাপোর্ট হেল্প করে থাকেন, প্রায় 50,000 মেম্বার আছে।
ডেফিনেটলি এটা অলমোস্ট 50,000 এবং গ্রুপটার নাম হচ্ছে SSC01 HSC03 বাংলাদেশ, এবং এটা অল ওভার ওয়ার্ল্ড বলবো আমরা, নট অনলি বাংলাদেশ, অল ওভার ওয়ার্ল্ড এর মধ্যে আমাদের ফ্রেন্ড।
এখন জার্মানিতে একজন বসে এটা,
আমাদের ফ্রেন্ড মোহিত, বেসিক্যালি গ্রুপটা ক্রিয়েট করি হচ্ছে আমি, তন্ময়, মোহিত, আমরা এর মধ্যে সাথে ইনভলভ ছিলাম, তার পরবর্তীতে এখন অনেকেই এর সাথে ইনভলভ আমার ফ্রেন্ডরা, আর মডারেটর হিসেবে অনেকেই দায়িত্ব পালন করছে, এর মধ্যে কয়েকজনই আছে খুব নিজেদের কাজ বাদ দিয়েও
সময় দিচ্ছে,
অনেক বেশি সময় দিচ্ছে।
ওনাদের সব কথায় আমরা আস্তে আস্তে চলে আসবো, তার আগে আমি এই কাপড়টার সাথে পরিচয় করাই, প্লিজ এদিকেও ভাবি শুরুতে।
আমি হচ্ছি রোমানা তাসমিন,
রোমানা তাসমিন,
রোমানা বলতে পারেন,
জি নিশ্চয়ই,
আর আছি আড্ডায়।
হ্যাঁ, তারপরে ভাই,
হ্যালো লিসনার, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা।
থ্যাংক ইউ।
আমি রাজীব সৌরভ।
আচ্ছা,
আমিও আসছি আজকের এই আপনাদের সাথে আড্ডায়, হোপলি আসলে আজকে ভালো লাগবে সবার,
নিশ্চয়ই ভালো লাগবে, কারণ ভালো লাগার জন্য আপনারাই যথেষ্ট। এবং তারপরেও আপনার যে একটা স্পেশাল ব্যাপার রয়েছে, যে বিয়েটা হয়েছে একটা আনন্দের বিষয়, কিন্তু আপনারা দুজন একসাথে যেভাবে কানেক্টেড হয়েছেন সেই ব্যাপারটা অলরেডি অনেকেই জানেন, আপনি যখন একটু বলতে শুরু করবেন তখন সবাই আরো এই ব্যাপারটা বুঝতে পারবেন যে কি নিয়ে কথা বলছি আমরা। সো এটাও কিন্তু আমাদের সারপ্রাইজ,
আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে আসলে ব্যাপারটা
শেয়ার। তো এখন আমরা খুব আনন্দ উল্লাস শুরু করব, কারণ হচ্ছে এটা একটা আনন্দের শো, বিয়ে মানেই একটা আনন্দ আমি মনে করি। তো আমার লেফট সাইডে যে কাপলটা রয়েছে ওনাদের থেকে একটু শুরু করি, যে আপনাদের বিয়েটা আমি যেটা অফ এয়ার শুনলাম, অফ এয়ার কথা অনেয়ারে না বলি, আপনি বলেন, এটা কি বাবা মা দিল নাকি প্রেম করে বিয়ে করলেন না কি ব্যাপার একটু বলেন তো।
তুমি বলবো না আমি বলবো? না তুমি বলো।
এরকমই হবে যে তুমি বলো তুমি বলো এই তুমি বলো
মনে হয় তুমি বলো তারপরে আমি
আচ্ছা আমি না এরকম একটা ভিডিও দেখলাম আজকে ফেসবুকে হ্যাঁ তিনটা লোক তিনজনকে বস্তা নিয়ে যেতে হবে
আচ্ছা আচ্ছা আচ্ছা
তো একজন দুজনের ঘরে বস্তা উঠাই দিছে এবং তার বস্তাটা কে উঠাই দেবে বাকি দুজন যাদের ঘরে বস্তা উঠাই দেওয়া হয়েছে তাদের একজন নিজের বস্তাটা নামায় আবার আর একজনের ঘরে বস্তা
ওরকম হবে না আচ্ছা আমি শুরু করছি
জি প্লিজ
বেসিক্যালি আমাদের পরিচয়টা হচ্ছে লাস্ট ইয়ার ইট ওয়াজ সেপ্টেম্বর সিন্স অক্টোবর রাইট সেপ্টেম্বর অথবা অক্টোবর আমাদের ওই সময় পরিচয়টা হয় বেসিক্যালি আমার এক ডিপার্টমেন্টের এক জুনিয়র ভাই ও আমার কাছে বলতেছিল যে ভাইয়া আমি তখন আমার ফ্যামিলি মেয়ে দেখছে বিয়ে দেওয়ার জন্য সে তখন বলছে যে ভাইয়া তুমি এই মেয়েটাকে দেখতে পারো হ্যাঁ ওর ফ্যামিলি ওর জন্য ছেলে খুঁজতেছে তো দেখতে পাবো তো তখন আমি ওরে বললাম যে ঠিক আছে ওর ফেসবুক লিঙ্কটা দাও তুমি আমি একটু আগে দেখি আফটার দ্যাট বিফোর আমার কনফার্মেশনের আগে তুমি ওর সাথে কথা বলে না কোনো তো দেন ওর ফেসবুক লিঙ্কটা আমাকে দিল দেওয়ার পরে আমার বললো যে ভাইয়া এখন কি করবো তো আমি বললাম ঠিক আছে এক কাজ করি আমি ওর অ্যাড রিকোয়েস্ট ও বলতেছে আমাকে ওই ছোট ভাই যে ভাই মেয়ে মানুষ তো তো আসলে তুমি রিকোয়েস্ট পাঠাও আচ্ছা পরে আমি বলতেছি আমি আবার এই ব্যাপারগুলোতে একটু কনজারভেটিভ
মানে আপনি পাঠাবেন না
আমি বলতেছি যে না আমি ফ্রেন্ড রিকোয়েস্ট কেন পাঠাতে যাবো আমি তো ওর থেকে ডিপার্টমেন্ট বলো ইন্ডাস্ট্রিতে বলো সবকিছুতে সিনিয়র আমার নিজে থেকে কেন পাঠাবো তো তখন ও আমার বলতেছে ভাই আসলে মেয়ে মানুষ বুঝোই তো একটু স্বাভাবিক ভাবে ও নিজ থেকে পাঠাবে এটা কেমন হবে তো বেটার তুমি একটু পাঠাও পরে আমি বললাম ঠিক আছে ওকে আমি পাঠাবো বাট মাইন্ড দ্যাট এটা উইদিন 24 আওয়ার্স এর মধ্যে যদি একসেপ্ট না হয় আমি কিন্তু রিকোয়েস্ট উইথড্র করবো তো পরে বললো যে আচ্ছা ঠিক আছে ভাই তুমি পাঠাও
না এমনি ভাবি প্রোফাইলকে মোটামুটি ওপেন ছিল যারা ফ্রেন্ড না তারা দেখতে পেতো ছবি দু চারটা ডিটেইল জানতো
মানে ফ্রেন্ড লিস্টটা আসলে এভাবে ওপেন করা থাকতো না আর আমার প্রোফাইলটা আসলে ঢুকলে খুব কয়েকটা ছবি দেখা যেত বাট খুব বেশি ছবি না আসলে ওই ছবিগুলো দিয়ে কি আমাকে আইডেন্টিফাই করার মতো এত অপশন কিন্তু ছিল না
এটা কিন্তু একটা মুশকিল
প্রোফাইল লক ছিল
রেস্ট্রিক্টেড করা ছিল আর উনি তখন তো টোটালি আমার জন্য আনন আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো বলতে কি যে ভাইয়া আমাকে জিজ্ঞেস করছিলেন আর ওর মানে যে ছোট ভাই উনি আবার আমার কলিগ তখন মানে তখন আমার অর্গানাইজেশন আর একটা ছিল তো তখন ভাইয়া এরকম আমাকে বললো ফার্স্ট ওর কথা তো তখন হচ্ছে আমি বলছিলাম যে ভাইয়া আমি তো এরকম ছেলেদেরকে অ্যাড রিকোয়েস্ট পাঠাই না এটা আমি পাঠাতে পারবো না
হাই হাই দুই দিকে তো একই প্রবলেম
তখন ভাইয়া আমাকে বলতেছে না ফারিহা এটা তো কোনো সমস্যা না ভাইয়া তো তোমার সিনিয়র জুনিয়র হিসেবে তুমি পাঠাতে পারো তখন আমি বলছি না ভাইয়া এটা আমি কখনোই করি না পাঠাবো
দুজনের কেউই করে
না কেউই ঘুরছি না তো পরবর্তীতে একটা ইস্যুর মধ্যে আসলাম আর কি সলিউশন আসলাম যে আমি পাঠাবো ঠিক আছে ওকে ফাইন বাট এটা ডেফিনেটলি উইদিন 24 আওয়ার এর মধ্যে যদি একসেপ্ট না হয় তাহলে আমি এটা উইথড্র করে নিব
তারপরে কি হলো 24 ঘন্টার মধ্যে রিসিভ
করছেন আমাকে ভাইয়া বললেন যে ফারিহা তুমি কিন্তু এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল একসেপ্ট করো আদারওয়াইজ কিন্তু ভাইয়া এটা উইথড্র করবে তখন আমি বলতে ঠিক আছে যেহেতু উনি সেন্ড করেছে তাহলে আমার একসেপ্ট করতে কোনো প্রবলেম নাই তো তখন আমি খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল একসেপ্ট করি এবং বিফোর 24 আওয়ার্স
আচ্ছা তো এটা একসেপ্ট হলো কিন্তু একসেপ্ট হওয়ার পরে যেটা হলো যে হয় আমি ব্যস্ত সময় কাটে অফিসে আসলে ওইভাবে কমিউনিকেশন হয় না হাই হ্যালো কথা হয় মাঝে মাঝে হ্যালো কি খবর এরকম কয়েক মানে মাসখানেক এরকম হাই হ্যালো হলো কথাবার্তা হলো তো তারপর কেন জানি মানে ওইভাবে মানে একটা যে বিয়ের ব্যাপারে মুভ করতেছি অথবা মানে এটা নিয়ে ফার্দার আগাবো এইরকম কোনো কথাবার্তা না ইন্ডাস্ট্রিজ জুনিয়র ও হিসাবে
জুনিয়র মানে চাকরিতে
চাকরি জব রিলেটেড কথাবার্তা ডেফিনেটলি হ্যাঁ জব রিলেটেড
কথাবার্তা
না ওই সময় এরকম ছিল আর কি যে
ওই সময় হলো আমার একদম ক্যারিয়ারের স্টার্টিং পয়েন্ট আর ভাইয়া তখন আমি তো ভাইয়া বলতাম তখন ভাইয়া অলরেডি ফার্মা মার্কেট এস্টাবলিশ তো আমি দেখা যেত যে কোনো একটা প্রবলেম বলে ভাইয়া এটা কিভাবে করব ভাইয়া এটা একটু করে দেন না এটা
কিন্তু দুজনেই জানতেন যে যোগাযোগ যেটা হয়েছে
যোগাযোগের অবজেক্টিভ হচ্ছে বিয়ে
রাইট
হ্যাঁ বাট কিন্তু কেন জানি ওই জায়গাতে কোনো কথা হচ্ছে না ওই সময়ও হচ্ছে
যাক শুরুটা আমরা শুনলাম এবার একটু এই কাপলের কাছে দিই না এনাদের যোগাযোগটা আমি একটু তাদের মুখ থেকেই শুনতে চাই কিভাবে কি একটু বলেন এখানে তুমি বলো না 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 নাগু তুমি বলো আচ্ছা একজন শুরু করেন তারপর আরেকজন মুখের কথা কেড়ে নিয়ে তারপর বলতে শুরু করবেন প্লিজ
আমাদের যোগাযোগ যেটা হচ্ছে সেটা ওই সময়টাতে আমি আসলে আপনারা হয়তো জানেন যে আমি বিষয়টা খুব বেশি সিক ছিলাম আমি তো একটা বিষয়ে সাফার করছি তো খুব সিক ছিলাম তো বাসায় বসে সারাদিন ওই উত্তম সুচিত্রার মুভি দেখতাম
আর আপনারা বিষয়টা যদি একটু বলতেন যে অসুখটা
আমার বিষয়টা হচ্ছে
তাহলে একটু ক্লিয়ার হয়
আমি 2014 সাল থেকেই এক নভেম্বর থেকেই কিডনি রোগে সাফার করছি আমার দুইটা কিডনি নষ্ট দুইটা কিডনি একদম রিকভার হয়ে গেছে তো সেখান থেকে একদম প্রথম দিন থেকেই আমি ডায়ালাইসিস নিচ্ছি। ডক্টররা বললো যে প্রথম দিন থেকে ডায়ালাইসিস নিতে হবে, নয়তো এই পেশেন্ট আসলে বাঁচানো সম্ভব,
কারণ দুটো কিডনি অকেজো মানে এটাচ্ছে আর ভয়াবহ কোনো ব্যাপার থাকতে পারে না মানব শরীরে।
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ক্রিয়েটিনিন ছিল আমার ওটা ছিল 18.5, এটা ডক্টর দেখে মনে হলো যে আকাশ থেকে।
এটা কত থাকা নর্মাল?
নর্মালি মানুষের 0.70।
ও মাই গড, নর্মালি, ও মাই গড,
0.70, সেখানে আমার 18.5,
18.5।
তো সেই সময়টাতে আমি এরকম সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস নিচ্ছি আর সার্চ করতেছিলাম যে একটা কিডনি কোথাও ডোনার পাওয়া যায় কিনা, যেহেতু আমার ফ্যামিলির সাথে ম্যাচ হচ্ছে না। আমার বাবা মায়ের ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, আমার হচ্ছে ও পজিটিভ, তো সেক্ষেত্রে হচ্ছে না, আমি ফ্যামিলি থেকেও খুঁজে পাচ্ছি না কোথাও। অনেক ট্রাই করলাম, ইন্ডিয়াতে গেলাম, ইন্ডিয়াতে খুঁজলো না, চেন্নাইতে গিয়েছি।
মানে ম্যাচ কি করছে না, ব্লাড ম্যাচ করছে না,
ব্লাড গ্রুপটাই ম্যাচ করছে না। এটা তো খুব এসেনশিয়াল হলো বাংলাদেশের যে আইন হচ্ছে ভাইয়া, সেই আইনে হচ্ছে যে ফ্যামিলি মেম্বার হতে হবে, ফ্যামিলি মেম্বার ছাড়া বাংলাদেশে ট্রান্সপ্লান্ট করবে না। তো সেক্ষেত্রে আমার ফ্যামিলি মেম্বার কারোর সাথে ব্লাড গ্রুপটা ম্যাচ করছে না, আনফর্চুনেটলি এটা করছে না। তো আমি খুব ট্রাই করতেছিলাম, তো পারলাম না, ইন্ডিয়াতে গেলাম, সেখানেও পারলাম না, তো বাংলাদেশে ব্যাক করলাম। বাংলাদেশে ব্যাক করলাম, ইন্ডিয়ান ডক্টররা বলে বাংলাদেশে চলে যান, যদি বাংলাদেশে পান কোনো ডোনার তাহলে আসবেন আমাদের কাছে, আমরা ট্রান্সপ্লান্টটা করে দেবো। যেহেতু আপনি ইয়াং, বয়স কম, আমরা ট্রান্সপ্লান্ট করলে অনেকদিন এটা লং লাইফ লিড করবে। তো আমি তখন বাংলাদেশেই সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস নিচ্ছি আর সার্চ করতেছি মনে মনে কোথাও কোনো ডোনার পাওয়া যায় কিনা। তো ওই যে বললাম সারাদিন কি আর করবো, উত্তম সুচিত্রা মুভি দেখে বুঝছিলাম আর গান শুনতাম, প্রচুর পরিমাণে গান শুনতাম, আমি এখনো শুনি। ওই সময়টাতে ছিল কি, কবির সুমনের গানটা আর বেশি শুনতাম।
কোন গান?
কলকাতার কবির সুমন, যাকে সুমন চট্টোপাধ্যায় নামে আমরা চিনি, কবির সুমন।
ওনার সব গানগুলি শুনি,
ওনার সব গানে আমি শুনছি, সব গানে মোটামুটি আমি জানি। তো সেই একটা সময় ওই সময়টা দিয়ে আমার ইচ্ছে ছিল যে আমি যেহেতু এখন অসুস্থ, কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে না, এই সময়টাতে কবির সুমনকে নিয়ে একটা পিএইচডি করে ফেলি। আমার পিএইচডি করেছিল, আমি যেহেতু মাস্টার্স করেছি ঢাকা কলেজ থেকে, তো পিএইচডি করার ইচ্ছে ছিল যে কবির সুমনকে নিয়ে আমি পিএইচডি করবো। মানে এমন মানুষ পৃথিবীতে আমি খুব বিরল দেখছি,
মানে এত ভালো লাগছে ওনার গান।
হ্যাঁ, এত ওনার গান উনি নিজেই লিখে, নিজেই সুর করে, এজন্য মানে খুব বেশি ভক্ত ছিলাম কবির সুমন। তো ওই সময়টাতে আমি ডায়ালাইসিস নিচ্ছি, তো ফেসবুকও মোটামুটি খুব কম তখন আমি ফেসবুকে আমার আসা যাওয়া। তো একদিন ফেসবুকে দেখছি কোথাও হয়তো বা একটা একটা গ্রুপ, আচ্ছা আমি হ্যাঁ গ্রুপটা বলি, আমাদের আরেকটা গ্রুপ আছে, সেটা এটা সোশ্যাল মিডিয়া, সেটা হচ্ছে বই পোকাদের আড্ডাখানা। বই পোকাদের আড্ডাখানাতে আমরা দুজনই মেম্বার,
মানে এখানে বই পড়তে যারা ভালোবাসে,
যারা বই পড়তে ভালোবাসে, এবং আমরা বই পড়ে রিভিউ দিতাম বইটার সম্পর্কে বা বইয়ের লেখক সম্পর্কে, প্রতি সপ্তাহে কেন কি ওটা রিভিউ দিত। আমরা সেটা একদম সদস্য ছিলাম দুজনেই। তো সদস্য হওয়াতে একদিন দেখলাম যে ওর অন্য একটা পোস্টে একটা তসলিমা নাসরিনের একটা কথা নিয়ে একটা পোস্ট হচ্ছিল, যাই হোক ওই পোস্টটাতে ও একটা কমেন্টস করছে একটা বিষয় নিয়ে, কে যেন একটা তসলিমা নাসরিনের একটা পোস্ট নিয়ে একটু ওর নামে কটূক্তি করছে, তো ওইটার আনসার করছে।
আচ্ছা আচ্ছা।
তো ওই ছেলেটা দেখলাম খুব বাচ্চা একটা ছেলে, 8-9 পরে সম্ভবত, তো খুব বাজে মানে খুব বাজে কটূক্তি করতেছে তসলিমা নাসরিনকে নিয়ে। আমি চিন্তা করলাম এতটা বাচ্চা ছেলে তসলিমা নাসরিনকে কটূক্তি করে, ও ওর সম্পর্কে কি জানে, ওর আমার তো মনে হয় না জীবনে ওর কোনো বই পড়ছে।
প্রোফাইলে ঢুকে দেখলাম যে ওর হচ্ছে জন্ম
96 ছেলেটা, পিচ্ছি ছেলেটা। হ্যাঁ, তো ওর আমি বললাম যে আপু থাক বাদ দেন, এদের সাথে তর্ক করেন না, তর্ক করলে শুধু আপনার সাথে তর্ক করবে, ও বুঝবে না এগুলা। তো সেই কমেন্টস থেকে ও বাদ দিল। সেখান থেকে আমার একটু আগ্রহ জাগলো, মেয়েটা তসলিমা নাসরিন বই পড়ে, ভালো তো, আমিও তো তসলিমা নাসরিন পছন্দ করি, হুমায়ুন আজাদ পছন্দ করি,
রাইট? মানে আমরা মোটামুটি একটা ক্লু ধরতে পারছি যে বই থেকে পরিচয়, তাই তো? এবং সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়ায়,
সোশ্যাল মিডিয়া এবং বই থেকে পরিচয়।
এবং এরপরে আরো কথা আছে, সেই কথাগুলো একটু পরে শুনবো, বাট তার আগে ছোট কমার্শিয়াল ব্রেক, তারপরে ফিরছি, ডোন্ট গো এনিওয়্যার।
হ্যালো 8920, বিবাহিত জীবনের গল্প।
ওকে, চমৎকার আনন্দ ঘন একটি পরিবেশ, ঘন লাগছে সবকিছু, এবং এখানে চারজন মানুষ আমাকে না, আমাদের এই এতগুলো লাখ লাখ লিসনার সবাইকে ওনারা ভালোবাসেন বলেই কিন্তু আজকে এখানে এসছেন। ওনারা এখানে আসছেন বলে যে ওনাদেরকে আমি কোনো সম্মান দিতে পারছি বিশেষ, সেরকম কিন্তু কিছু না, ওনাদের নিজের ইচ্ছা থেকে, ভালোবাসা থেকে আসছেন। এই দুটো কাপলকে আমি রেসপেক্ট জানাই এবিসি রেডিওর পক্ষ থেকে, এবং হচ্ছে এই যে আমার সাথে আমার যে ভাইয়েরা বোনেরা শুনছেন এখন, সবার পক্ষ থেকে থ্যাংক ইউ ব্রোজ, অ্যান্ড কি বলে ভাবিস তো আমরা বিরতির আগে মোটামুটি দুটো কাপলেরই কিভাবে শুরু ইনিশিয়াল ফ্যাক্টস গুলো টুকটাক শুনেছি, আর এখন একটু আমি আবার সেই নতুন কাপল। ও আচ্ছা, একটা ব্যাপার বলা হয়নি, এই যে আমার যে ফারিয়া ভাবি এবং রুবেল ভাইয়ের যে কাপলটা, ওনারা মাত্র দু তিন মাসের মধ্যে বিয়ে করেছে।
সেপ্টেম্বর 14 ছিল,
হ্যাঁ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তিন মাস এখনো হয় নাই, আড়াই মাস ধরতে পারি, তারপরে রিসেপশনও হয় নাই এখনো। তো মানে একেবারেই নতুন এবং এখানে প্রায় দেড় বছর পুরনো একটা কাপল, রাজীব ভাই এবং ভাবির যে দলটা আছে, দল বলবো না, এই কাপলটা এনারা দেড় বছর আগে বিয়ে করেছেন। তো আপনারা অনেক পরামর্শ উপদেশ ওনাদেরকে দিতে পারেন নির্দ্বিধায়, কোনো সমস্যা
নেই।
হ্যাঁ, এবং আপনারা দুজনেই ওই ফেসবুক গ্রুপটায় কানেক্টেড, আমি ফেসবুক গ্রুপটার কাছে কৃতজ্ঞ, কারণ এখান থেকেই আমি ওনাদেরকে পেয়েছি। যাই হোক, আমি নিউ কাপলদের কাছে চলে আসি। আর একটা ব্যাপার আমি বলি, নিউ কাপলদের যেটা সেটা স্টোরি এবং ওল্ড কাপল হচ্ছে হিস্ট্রি।
আচ্ছা আচ্ছা, স্টোরি আর হিস্ট্রি,
ওনাদের ইতিহাস হিসেবে ধরে নিলাম। ওনাদের অবশ্য হয়নি এতদিন, দেড় বছর মাত্র। যাই, স্টোরি শুনি তারপর।
আচ্ছা,
ওই যে দুজনেই কর্পোরেট গাই এবং দুজনে খুব মুডি, একজন আরেকজনকে কোনোভাবে ছাড় দিবেন না, তারপর কি হলো?
ওকে, দেন তো যেহেতু আসলে ভালোবাসা অথবা বিয়ে এই লেভেলে কথাবার্তা হচ্ছিল না, হ্যাঁ, তখন যেটা হচ্ছে যে আমিও হয়তো কর্পোরেট লাইফে এত বেশি বিজি, ওর লাইফে অফিশিয়াল প্রফেশনাল লাইফে বিজি, যে কারণে ওই হাই হ্যালো ছাড়া আর হচ্ছে প্রফেশনাল কথা ছাড়া নর্মালি কথাবার্তা হতো না। তো এর পরবর্তীতে যেটা হলো যে এক পর্যায়ে গিয়ে আর ব্যাপারটা নিয়ে ফার্দার আগাচ্ছিল না।
কেন, মানে
বিয়ের ব্যাপারটা হঠাৎ করে এখানে মানে ওইভাবে আসছে না, মানে বিয়ের ব্যাপার আসছে না, কারণ দেখা যাচ্ছে যে প্রফেশনাল কথাবার্তা হচ্ছে, আবার আমি ব্যস্ত হয়ে যাচ্ছি, আমাকে ওইভাবে মানে ওর সাথে অ্যাটাচমেন্টটা মানে যে বিয়ের পর্যায়ে যাবে সেই ফিল্ডটা থেকে সরে যাচ্ছে না। হ্যাঁ, তখন যেটা হয়েছে যে ইন্ডাস্ট্রির জুনিয়র আর ও ভাবে হচ্ছে আমি ইন্ডাস্ট্রির সিনিয়র, হাই হ্যালো একটা ভাইয়ার সাথে কথাবার্তা বলি, প্রফেশনাল সাজেশন নিই, দ্যাটস ইট, এটা আর ফার্দার আগাচ্ছে না। তো তখন আমারও মাথায় ওইভাবে ছিল না, তো মাঝখানে একটা বড় গ্যাপ। হ্যাঁ, হঠাৎ করে আমার আবার বাই দিস টাইম আমার কোম্পানিজ অ্যানুয়াল কনফারেন্স, আমি খুব প্যাকড তখন, এগুলি টোটাল দায়িত্বে সবকিছু মিলে অনেক বেশি প্যাকড, তো সেগুলি এত বেশি ব্যস্ত ছিলাম ওর সাথে ওইভাবে কমিউনিকেশন হয়নি, তো ওর সাথে তখন হঠাৎ করেই যোগাযোগ কম হয়। আগে যেটা হতো হয়তো সপ্তাহে একবার দুইবার, তখন এরকম হয়েছে যে 15 ডেজ হয়ে গেছে কোনো কন্ট্যাক্ট নেই, এরকম করতে করতে আস্তে আস্তে ডিউরেশনটা বাড়তে থাকে, ডিউরেশন বাড়তে বাড়তে
কোনো যোগাযোগই নাই, একেবারে
না, যোগাযোগ নাই বলতে
এই সময়
খুব প্রয়োজন না হলে না ওইভাবে নক করতাম,
মানে সেই প্রয়োজনটাও ছিল কর্পোরেট একটা প্রয়োজন।
হ্যাঁ, ওই টাইমটাতে হয়েছে কি, ভাই আমি দেখা যেত যে আমার ওই সময়টা মাস্টার্স ছিল, তো আমার তখন এক্সাম, আর আমি হচ্ছে চিন্তা করছিলাম যে তখন আমি কোম্পানি সুইচ করব, তো ওই সময়টা আসলে আমি একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিলাম, আর উনিও তখন ওনার অফিস নিয়ে খুব বেশি প্যাক, যদি অ্যানুয়াল কনফারেন্সের কথা বললো, তো খুব প্রয়োজন না হলে, যেহেতু আমি তো জব করি, আমি তো জানি যে একটা মানুষ কি পরিমাণ ত্যাগ থাকে, আমি আসলে মানে ওইভাবে নক করতাম না, মনে করতাম যে না অফিসে বিজি থাক, নক করবো না, আমার রাতের বেলা ভাবো সিনিয়র ভাই নক করলে কি নাকি মনে করবে, নক করবো না, মানে অনেক কিছু ব্যাপার আসলে মাথায় কাজ করতো, তবে ইচ্ছে যে করতো তা কিন্তু না, ইচ্ছে করতো কথাবার্তা ভালো লাগতো, সাজেশন গুলো খুব ফ্রুটফুল মনে হতো, মনে
এবং এই গাছটা কিন্তু ফ্রুটফুল করার জন্য উনি ফ্রুটফুলি জিনিসটা চিন্তা করে করতেন, আমার মনে হয় একটু ইমপ্রেস করি না যে আমি সিনিয়র হিসেবে একটু ইমপ্রেস করি না,
আসলে ঠিকঠাক মানে সিনিয়র হিসেবে যে খুব মানে রাশভারী হয়ে থাকে,
মানে কি আমি কি তোমারে এটার জন্য ইনফ্লুয়েন্স করতে, মানে
ইনফ্লুয়েন্স করতে
যে আমি তোমার সামনে স্ট্যাটাম দেখাইতাম, এরকম কিছু না, আমার
এরকম কোনো কিছু না, সে কিন্তু তার পার্সোনালিটি নিয়ে থাকতো, বাট তারপরও যে খুব বেশি রিজিক্ট হয়ে ভাব নিচ্ছে ব্যাপারটা তাও ছিল না, মানে আমার সাথে যেরকম বিহেভিয়ার করা দরকার
সেটাই করতো, এবং এটা অনেক খুব ভেবেচিন্তে,
আমি তোমার সাথে যে অ্যাপ্রোচ করতাম এইটার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এটার ফিউচারে কি হবে প্রত্যেক স্টেপ জেনে যে এটা করলে এটা হবে, এই অ্যাপ্রোচ করলে এরকম কি আমি প্ল্যান করে করতাম তোমার সাথে,
না না আপনি কি করে বুঝলেন ভাবি যে আপনার সাথে একটু ওভার স্মার্টনেস দেখালে খুব মুডি হয়ে বসে থাকলে এটাকে আপনি নেগেটিভলি নেবেন, এটা উনি কি জানতো না, অফকোর্স জানতো বলে কিন্তু এই কাজটা করতেন,
তোমার কি
তবে খুবই সুন্দর একটা সূচনা, ভাবির ইচ্ছা করতো, এবং ভাই আপনাকে ইচ্ছা করতো না যে ভাবিকে একটু নক করি? কেন নক করছেন একটু দেখি
আমার এখন এই পাশ থেকে, যদি আমি বলি ওর লেভেল থেকে যেটা, হ্যাঁ এখন পরবর্তীতে আমার সাথে শেয়ার করছে তখন তো বলতো না, হ্যাঁ তখন ইনফ্যাক্ট ওইটা শেয়ার করলে ও হয়তো ওই যে যেটা একটা কাজ করে যে আমি বললে আমি হয়তো ছোট হয়ে যাবো কিনা, হ্যাঁ তো এখন আমি আমার লেভেল থেকে আমার যোগাযোগ করতে ইচ্ছা করছে কিনা এটা, হ্যাঁ এটা সত্য আমার যোগাযোগ করতে মানে হঠাৎ করে ওর সাথে যোগাযোগ নাই, কয়েকদিন যাবৎ কথা হচ্ছে না মনে হতো, কিন্তু একটা ইস্যু তখন অ্যারাইজ করে তখনই যে নক করতে গেছি না কি ভাববে যে হায়দার ভাই মানে রুবেল ভাই আর কি, ইনফ্যাক্ট যে ও রুবেল ভাই কেমন আমাকে নিজ থেকে নক করতেছে, আমার নিজের কাছে মনে হতো যে আমার ইয়ে ওই সময় ওরে নক করলে ও কি ভাববে,
আমি
এটা ভাবতো যে কারণে আসলে হচ্ছিল না।
তো এই ভাবাভাবির মধ্যে আমি একটু অন্য কাপল কাছে ঘুরে আসি যাদের হিস্ট্রি মানে ঐতিহাসিক, আর সেটা আসলেই ঐতিহাসিক কারণ ও ততক্ষণে আমি নতুন কাপড়কে একটু বলি, এরপরে কিভাবে বিয়ের ব্যাপারটা তুললেন, এত গ্যাপ এত চিন্তা ভাবনা পরে বিয়ের ব্যাপারটা কে তুললেন কিভাবে এটা আমাকে বলবেন একটু পরে। তারপরে আসে যে বইপোকা দল থেকে, বইপোকা গ্রুপ থেকে আমাদের পরিচয়, এবং এটাও ফেসবুকে আজকাল খুব বেশি ফেসবুকে রিলেশনশিপ হচ্ছে, এবং একটা ব্যাপার আমরা জানি যে ফেসবুকে রিলেশনশিপ হয় না হ্যান ত্যান টেকে না, বাট এই যে দেখুন দুইটা কাপলই আজকে এই চারটা মানুষই এরকম একটা সোশ্যাল মিডিয়া থেকে আসছে, আমি বলছি না সোশ্যাল মিডিয়াতেই আপনার বিয়ে করতে হবে প্রেম করতে হবে, বাট সব জিনিসের নেগেটিভ পজিটিভ থাকে, যাক সেটাও আমাদের আজকে ইস্যু না। এবার ভাই বলেন যে তারপরে কি হলো, তারপরে ওনার সাথে এই যে লেখাটা নিয়ে ব্যাপার ওখান থেকে শুরু ছিল?
হ্যাঁ ওখান থেকে শুরু হলো, তো আমি ওর নক করলাম সেদিন, মানে আসলে ওর এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগতো যে আমি যে ধরনের বইগুলো পছন্দ করতেছি ঠিক ও ওগুলো পছন্দ করে, আমি যেই কবিতা আবৃত্তি করতে চাইতেছি তা আমার ভালো লাগতেছে, এটা ওরও ভালো লাগতেছে, আমার মন চাইলো যে এর সাথে একটা ফ্রেন্ডশিপ করি, এর সাথে ফ্রেন্ডশিপ করলে মানে আমি অন্তত আমার সময়টা পাস করার মতো একটা কাউকে পাবো, তো আমি ওকে ফেসবুকে নক করলাম, ফেসবুকে নক করলাম, ও সেটা অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করার পর সম্ভবত ওর ফোন নাম্বার আমি চাইছিলাম যে আপনার ফোন নাম্বারটা দিন।
তাহলে কি ব্যাপারটা বলেন তো, কি ব্যাপারটা?
ব্যাপারটা হচ্ছে আমি ওর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম এই জন্য যে ও যে বই নিয়ে কথা বলতেছিল এটা আমার ভালো লাগছে, মনে হইলো যে লোকটা অনেক বই পড়ে, এরকম বই পড়া লোকদের সাথে আমার কথা বলতে ভালো লাগে, তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, তারপর আমরা লিখে লিখে কথা বলতাম, হাই হ্যালো, আমি ওর প্রোফাইল ঘুরে দেখতাম,
এখান থেকে ইন্টারেস্ট গ্রো করলো না এই যে বই পড়া থেকে ভালো লাগে?
তেমন ইন্টারেস্ট কিছু না, আমি ওকে জাস্ট এই ফেসবুক ফ্রেন্ড, এরকম আমার অনেক ফ্রেন্ড আছে,
ওকে
এরকম ভাবছিলাম।
তো তারপরে মানে বিয়ের ব্যাপারটা কি করে আসলো, যেহেতু বিবাহিত জীবনের গল্প অনুষ্ঠানটা, বিয়ের ব্যাপারটা প্রসঙ্গ কিভাবে আসলেন, প্রেম হলো কি কোনোভাবে?
না প্রেম হলো না, আমি একদিন হঠাৎ করে ওই গ্রুপে একটা পোস্ট পেলাম যে রাজীব ভাইয়ের জন্য আমরা চলেন কিছু করি, কিছু না করতে পারলেও চলেন দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করি, তো এই পোস্ট দেখার পরে দেখলাম এটা কোন রাজীব, ওইখান থেকে প্রোফাইলে গেলাম, যে দেখলাম এই রাজীব।
লিসনার একটু বলি যে এখনই কিন্তু শুরু হচ্ছে সেই ব্যাপারটা, মানে এই যে আজকে এটা আনন্দের দিন এবং এই ব্যাপারটা আনন্দের রাজীব ভাইয়ের জন্য যে একটা মানুষকে উনি পাশে পেয়েছেন এবং এরকম একটা ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে, সেই ব্যাপারটা কি সেটাই আমরা যাচ্ছি, জি বলেন ভাবি।
তারপর ওয়ালে যে দেখলাম যে ও ডায়ালাইসিসের বেডে শোয়া এরকম একটা ছবি দেওয়া,
জি
সেটা আবার দুই বছর আগের পোস্ট, দুই বছর আগের পোস্ট হয়তো উনি এখন সুস্থ হয়ে গেছে, উনি যেভাবে আমার সাথে কথা বললো মনে তো সুস্থ মানুষ এরকম কথা বলল। তারপর ওইখানে দেখলাম পোস্টের নিচে ওর ফোন নাম্বার আছে, তারপর আমি ফোন দিলাম, বললাম যে আপনি কোথায়, সে বললো যে আমি হসপিটালে ডায়ালাইসিস নিচ্ছি, আমি বললাম যে আপনি তো দুই বছর আগে অসুস্থ ছিলেন এখন কি সুস্থ, সে বললো আমি তো এখনো ডায়ালাইসিস নিচ্ছি। হঠাৎ করে আমার কেমন জন্য একটা মায়া লাগলো যে লোকটা এত পড়ে এত জানে, লোকটা ডায়ালাইসিস নিচ্ছে মারা যাবে কয়েক বছরের মধ্যে, এরকম লাগতে লাগলো। তারপর বললাম যে আমি একটু আপনার সাথে দেখা করবো, বললো যে আমার তো দেখা করার সময় নাই, আমি তো সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস নেই আর বাকি তিন দিন ঘুমাই। তারপর আবার এই ফেসবুকে হাই হ্যালো কথা হইতো, এখন শরীর কেমন এই অবস্থা শুনতাম।
তো ডায়ালাইসিস যে ওনার দুটো কিডনি যে নষ্ট এটা জানতেন?
হ্যাঁ আমি আরেকটা কথা বলি, আমিও হসপিটালে জব করি অপারেশন থিয়েটার সিস্টার, ডায়ালাইসিস সম্পর্কে একটু কম জানতাম, তারপর ওরটা জানার পর আমি জানার চেষ্টা করলাম ডায়ালাইসিস সম্পর্কে, কিডনি রোগ সম্পর্কে অনেক জানলাম, জানার পর ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার ফ্যামিলির কারোর সাথে মিলছে না, সে বলল না কারোর সাথেই মিলছে না, আমি অনেক চেষ্টা করলাম। তখন আমি ওকে বলছি, একদিন হঠাৎ করে আমার ভিতরে কেমন জানি অপরাধ বোধ কাজ করতে লাগলো,
মানে ওনার জন্য আপনার
যে একটা জীবন এইভাবে শেষ হয়ে যাবে, কেউ তাকে হেল্প করবে না, পৃথিবীতে কেমন কেউ নাই, তারপর আমার মনে থাকলো যে আমি তো অনেক কম জানি, আমার চেয়ে অনেক বেশি জানে, ও বেঁচে থাকলে মানুষের জন্য কিছু করতে পারবে, আমি
না থাকলে
আমার মতন মানুষ কিছুই করতে পারবো না, এটা ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছি। তারপর ওকে আমি ফোন দিয়ে জানালাম যে আমার তো ব্লাড গ্রুপ ও পজিটিভ, আমি যদি একটা কিডনি দিয়ে দেই সে ভাবছে আমি দুষ্টামি করতেছি।
আচ্ছা,
সেই কথা নিয়ে আমার সাথে যোগাযোগ অফ করে দিল।
মানে আপনি বলেছেন কিডনি দিবেন তাই?
হ্যাঁ।
না, এটা কারণ আছে ভাইয়া, সেটা একটু বলি। আমি তো প্রায় একদম মৃত্যু পথে যাচ্ছি, মারাই যাবো হয়তো, ধরে
কিডনি নাই, মানে
সপ্তাহে দিনে ডায়ালাইসিস নিচ্ছি। তো সেক্ষেত্রে একটা ভালো মানুষ, একটা ভালো মানুষ আমার জন্য এভাবে ওর লাইফটা এরকম হেল করে দিবে বা ও এভাবে থাকবে, সেটা আমার ভালো লাগে নাই কখনো। আমি কখনোই এটা চাইনি, এজন্য আমি খুব রাগ করছি ওর উপর। না, এটা কোনো মতেই সম্ভব না, এই ডিসিশনটা ঠিক না। ও আমাকে শুধু শুধু বারবার এটা নিয়ে খুব চার্জ করতেছে,
আর ও আমাকে বলেই দিল যে আমার এই সিরিয়াস ব্যাপারটা নিয়ে ফাজলামি না করলে হয় না।
আচ্ছা, আপনি দুষ্টুমি ধরে নিলেন, কিন্তু এর আগে মানে এই যে কিডনি দেওয়া দিতে চাচ্ছিলেন উনি, তার আগে আর কোন যোগাযোগ টুকটাক হতো ফেসবুকে?
এর মধ্যে আমাদের দেখা হয়েছিল, ওর কাছে পাঁচটা বই চেয়েছিলাম, নতুন পাঁচটা বই কিনে ছবি দিয়েছে, তো বলছি যে আমাকে এখান থেকে তিনটা বই দিতে আর আমিও তাকে তিনটা বই দিব বদল করে নিব। তারপর আমাদের দেখা হলো, আমি হচ্ছে নিউ মার্কেটে গেছি জুতা কিনতে, ওইখানে নীল খেতে মনে হয় দেখা হলো, ওইখান থেকে যে আমরা লালবাগ কেল্লায় বসেছিলাম, বসে ও কথা বলছে অনেক, তারপর বই বদল করে চলে
আসছে আর কি। মোটামুটি একবারই দেখা হয়েছে বইটুই নিয়ে, কারণ
আরো দুই তিনবার বই
বড় দেখা হয়েছে, কিন্তু আমাদের ফেসবুকে বা মেসেঞ্জারে বা ফোনে কথা চলছিল। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে আমি ওকে অনেক কবিতা আবৃত্তি করে শুনাইতাম, গান শুনে
প্রেমে পড়ে গেছে আর কি।
আমি সেটা জানি না তখন প্রেমে পড়ছে কিনা,
পড়ছে
জিজ্ঞেস
করতে পারে
না। প্রথম দিন যেদিন ওর সাথে কথা বলেছি, প্রথম দিন তো হসপিটালে ছিল, তারপরে একদিন না ওর আগে কি একদিন মনে হয় মেসেঞ্জারে আমি বলছিলাম কি আমার না খুব কবিতা শুনতে ইচ্ছে করছে, আপনি কি কবিতা আবৃত্তি করতে পারেন? সে বলছে কিভাবে, আমার কাছে তো ফোন নাম্বার নেই। বলছি মেসেঞ্জারে আপনি কবিতা আবৃত্তি করে শোনাবেন, তারপর আমরা কোনো কথা বলবো না, কবিতা শেষ তো লাইন কেটে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর আমাকে
শর্ত রে ভাই,
কি জানো কোন কবিতাটা, আমার ছেলে ছেলের বাংলাটা ঠিক আসে না, এই
কবিতাটা শুনাইছে।
আর তারপরের দিনই আমি জানছি যে কিডনি পেশেন্ট, ওইটা থেকে একটু ইয়া লাগছে
ব্যাপারটা হচ্ছে কবিতা না শোনালে কিন্তু আজকে পাইতেন না। তারপরের দিনই আবার কি কোইন্সিডেন্স তে কি বলে এটাকে, এগুলো সব সেট করা ছিল। যাই হোক, যে আপনি কবিতা শোনাবেন, তারপরের দিন উনি জানতে পারবেন যে আপনার এরকম একটা সমস্যা, তারপর থেকে ওনার মধ্যে প্রেমের উদ্রেক হয়েছে কবিতা শোনার পর থেকে। আচ্ছা, এই ব্যাপারটা দুইটা ভাবেই আছে। আচ্ছা, কবিতা শুনলে কি ছেলেদের কাছ থেকে সেই ছেলের প্রতি একটু প্রেম প্রেম ব্যাপার হয় নাকি?
না, ছেলেরা কবিতা বলতে পারলে না ভালো লাগে, সিরিয়াসলি একটা মানে এটা আসলে একটা ভালো লাগা কাজ করে। কারণ মেয়েদের আসলে আমার মনে হয় গিটার বাজানো, একটু গান গাইতে পারে, কবিতা আবৃত্তি করতে পারে, এই জিনিসগুলোতে না একটু ফ্যাসিনেশন কাজ
করে। এটা ঠিক বলছো,
এটা এটা আমার মনে হয় অনেকেই স্বীকার করবে আবার অনেকে করবে না। তবে আমি আসলে এটা সত্যি আমার যেটা মনে হয়,
আমি কিন্তু কবিতা শুনে নেই।
হ্যাঁ,
অন্যভাবে কবিতা শুনি,
আমি কিন্তু কবিতা শোনানো, গিটার বাজানো, গান গাওয়া এগুলো কিছু করিনি।
মানে আপনার মধ্যে অন্য এক্সপার্টিস দেখেছেন উনি, যে কবিতা এবং গিটারকে ছাপায় দিয়ে চলে গেছে। হ্যাঁ,
ডেফিনেটলি এমন তো কিছু অবশ্যই আমি দেখেছি।
নাইস, নাহলে কেন,
আর একজন
সেটাই, এবং একটা মেয়েকে খুব সহজেই আপনি পটিয়ে ফেলবেন, এত সহজ না কিন্তু। যেমন এখানে একটা কবিতার একটা গুরুত্ব ছিল এবং এই কাপলদের কাছে। তারপরে হচ্ছে কবিতা শোনার পরে আপনি যখন শুনলেন, তখন কি আপনার মধ্যে প্রেম ভালোবাসা এগুলো কিছু আসছে, ফিল করছেন?
না, আমার অনেক ভালো লেগেছিল যে কণ্ঠটা কত সুন্দর, কত সুন্দর করে কবিতা আবৃত্তি করলো, এরকম লেগেছে। কিন্তু এখন এরকম লাগে না,
এখন আর ভালো লাগে না, বিয়ে করে ফেলছে রে, দেড় বছরের মধ্যে সব পণ্ড হয়ে গেল।
তখন আমার সাথে যত সুন্দর করে কথা বলতো, এখন কথা এত সুন্দর নাই।
আচ্ছা, এক্ষেত্রে কি ঠিক আছে?
সেটা আপনারা বুঝবেন, মাত্র তো তিন মাস, মাত্র তো শুরু,
এক্ষেত্রে
পিকচার আমি বাকি ভাই।
পুরোনো কাপড় একটু বলেন, দুই তিন মাস কিভাবে ভালো ছিল, দুই তিন মাস না কয় মাস
কবিতার বয়স ভালো ছিল?
হ্যাঁ অবশ্যই, এটা আমি স্বীকার করব, খুবই ভালো ছিল, খুবই স্ট্রং ছিল।
যাক
না, আসলে আমার বিয়ের পর
আপনার
আল্লাহর তো অবশ্যই বাঁচিয়ে রেখেছেন এবং আপনি একটা উসিলা যে আপনার মধ্যে দিয়ে একটা সাপোর্ট আমার কাছে আসছে, সেটা নিয়ে আমরা একটু পরে ফিরে আসছি। তার আগে একটা গান শুনি বেটা, এবার কার পছন্দের গান থেকে রাজীব ভাই? কবির সুমনের গান চলবে?
হ্যাঁ অবশ্যই, আমি তাহলে বেশি খুশি হব। কবির
সুমনের গানটা বলেন।
একটা গান শুনতে যাচ্ছি, সেটা হচ্ছে কবির সুমনের গান, সেটা হচ্ছে তোমাকে দেখছিলাম পোস্টের ধারে।
তোমাকে দেখেছিলাম পোস্টের ধারে। আচ্ছা, এই চমৎকার গানটা শুনবো এবং চলছে হ্যালো 920 বিবাহিত জীবনের গল্প। সেতু আছে দুটো ফ্যান্টাস্টিক কাপলের সাথে এবং বেশ চমৎকারী হচ্ছে আড্ডা। কোন সন্দেহ আছে? আপনাদের নিঃসন্দেহে একটা আড্ডা হচ্ছে এবং হোপফুলি আপনারা এনজয় করছেন। যে মানুষগুলো রাত জেগে শীতের রাতে, বাপরে বাপ, রাত্রে টেম্পারেচারও বেশি, তোমার টেম্পারেচার কম, শীত বেশি, তো এরকম সময় শুনছেন, থ্যাংক ইউ। এই গানটা শুনেই আমরা ফেরত আসছি, কেউ কোথাও যাবেন না।
হ্যালো 8920 বিবাহিত জীবনের গল্প।
ওকে ডিয়ার লিসনার্স, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে এবিসি রেডিও 89.2 এফএম এ। সেতু আছে এবং শুনছেন হ্যালো 8920 বিবাহিত জীবনের গল্প। আর প্রচন্ড পরিমাণে রেসপন্স আসছে, আমি সময়ের অভাবে আমি লেখাগুলো পড়তে পারছিলাম, সরি। তবে শেষের দিকে ট্রাই করবো একটা দুটো ফোন নেওয়ার এবং এসএমএস পড়া, আমি জানি না তারপর কি হবে। কিন্তু সপ্তাহে মাসে সপ্তাহে আমি ভুল বলেছি, মাসে যে দুটো এপিসোড আমার স্পেশালি এই যে গেস্টদের নিয়ে করবো, সেই সময়টাতে কিন্তু আপনারা সাথে থাকবেন, যদিও কিনা আমি এসএমএস করতে নাও পারি, ফোন নাও ধরতে পারি, আমি ট্রাই করবো তারপরে। যাই হোক, আমি বেশি কথা না বলি, আমি চলে যাচ্ছি নতুন কাপলের কাছে। যে কোথায় আমরা শেষ করছিলাম আমরা আপনাদের কাছ থেকে? যাই হোক,
মাঝখানে যেটা হয়েছে যে ওই মাঝখানে একটা কমিউনিকেশন কম হয় ওইখানে ছিলাম,
তারপরে কমিউনিকেশন বাড়লো কিভাবে?
কমিউনিকেশন বাড়লো আসলে, তখন আর মাঝখানে আর কোন যোগাযোগ হয়নি, পরবর্তীতে বাড়ার কোন, এখানে একটা ঘটনা আসলে খুব মিস্ট্রি আছে একটা, সেটা হচ্ছে যে যোগাযোগ একদমই নাই বললেই চলে। বিয়ের চ্যাপ্টার তো অনেক আগে ক্লোজ হয়ে গেছে, কথা হচ্ছিল না যেহেতু ওই ল্যাঙ্গুয়েজ ওইভাবে। তো সাডেনলি মানে আমার কোম্পানিতে একটা সার্কুলার হয়, হ্যাঁ আমার কোম্পানিতে একটা আছে। আরেকটা কথা বলি, আমরা দুজনই ফার্মাসিস্ট, তো এখানে
একই সাথে কাজ করছেন।
তো যখন সার্কুলার হয়, তো ওই সার্কুলারের মধ্যে আমিও ওইভাবে মাথায় ছিল না ওর কথা, তো ও বিডি জবসে সার্কুলারটা দেখে
ইন দ্যাট টাইম হচ্ছে আমি জব খুঁজছিলাম যে আমি এখন জব সুইচ করব, কারণ প্রিভিয়াস অর্গানাইজেশনে অলরেডি আমার এক বছর হয়ে গিয়েছে। তো তখন আমি ভাবছিলাম যে আমার এখন জব মানে নিউ জবে যাওয়া দরকার, তো এখন জব কিভাবে খুঁজবো, বিডি জবসে জব দেখতে হবে। তো আমি বিডি জবসে দেখতে দেখতে হঠাৎ করে আমার কোম্পানি হচ্ছে এখন যেটা আমার কারেন্ট অর্গানাইজেশন তাদের একটা সার্কুলার, তো দেখে প্রথমেই কিন্তু আমার ভাইয়ার কথা মনে পড়ছে, ভাই যেন ওই অর্গানাইজেশনে আছে মানে এই টাইপের। তো তখন আমি ভাবলাম সিবি দিয়ে দিই যা আমার হবে, তো সিবিটা ড্রপ করলাম। তো
ভাইয়ের সাথে কথা বলে দিয়েছিলেন?
না, তখন কিন্তু ভাইয়ের সাথে কথা বলে দিইনি, আমি কিন্তু বিডি জবসে জাস্ট আমার মানে সিবিটা দিয়ে দিই।
আমার কাছে মনে হয় কিছু মান অভিমান ছিল আমার সাথে, হঠাৎ করে
জানায় নাই
কোনো কথা না হলে না, উনি তো আসলে একটু বলতে পারতো আমাকে সার্কুলার হয়েছে।
আর আমারও তখন একটা ইগো কাজ করেছে যে না আমি বলবো না, আমি বিডি জব থেকে এই সিভিটা
দিই। সেটা আমি একটু বলি, মজার বিষয় হচ্ছে বিডি জবসে যখন সিভিটা দিল, এইচআর থেকে আমাকে বললো যে ভাইয়া এরকম সিভি গুলো আসে আপনি একটু কাইন্ডলি দেখেন,
শর্ট আউটের দায়িত্ব।
তো ওইখানে দেখি ওর সিভি, তো ওইখানে দেখি ওর সিভি, ওই সিভি দেখে আমি নর্মালি কোয়ালিফাইড অন্য যেরকম 5 জন ক্যান্ডিডেট সেইভাবে আমিও ওইভাবে ওর সিভিটা নিই। তো কোয়ালিফাইড সিভি হিসেবে আমি সিলেকশনের মধ্যে রাখি আর কি।
তো রাখবেনি,
তারপরে যেটা হলো যে নর্মালি পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার আগে একটা মজার
কাহিনী ছিল, সেটা আমি বলবো ডেফিনেটলি। কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু কোনো ফোন কল আসে না, আমি ভাবছি যে কি ব্যাপার, এত আগে সিভি দিলাম কোনো ফোন তো পাই না। হঠাৎ করে একদিন দুপুরে আমি লাঞ্চে গিয়েছি, হঠাৎ করে একটা ফোন কল, একটা তিনটি নাম্বার থেকে। তো আমি ফোন ধরলাম, তখন বলতেছে যে আমি অমুক কোম্পানি এইচআর থেকে বলছি, আপনাদের কোনো একটা রিটার্ন এক্সাম আমরা ফোনে আপনাদেরকে কনফার্ম করব এরকম। তো তখন কিন্তু আমি খুব খুশি, কিন্তু পরে আবার মনে হয়েছে নাম পরীক্ষা দিব না, কারণ ওই মানে তখন মনে হচ্ছে যে লোকটা একটু বেশি ভাব নিছে আমার সাথে তো এরকম কেউ ভাব নেওয়ার সাহস পায় না, মানে তখন আমার মধ্যে না এরকম একটা ফিলিংস কাজ করছিল। তো তখন আমি মনে করলাম না আমি পরীক্ষাই দিব না বা
আর আমি তখন রাতে হঠাৎ করে মানে রাতে আমি ওদের পরীক্ষা আগামীকাল পরীক্ষাটা হয়েছিল বিশ্ব সাহিত্য কেন্দ্রে হল রুম ভাড়া করে আমরা আর কি পরীক্ষা অ্যারেঞ্জ করেছি তো এখন রাতে পরীক্ষার কোশ্চেন টোশন সবকিছু মানে সব ওকে টোকে করে বেরোবো তো হঠাৎ বাসায় যাওয়ার পথে মনে হইল যে আচ্ছা ও ওই মেয়েটার কি অবস্থা ও কি পরীক্ষা দিবে নাকি তখন ওর ফোন দিই
এখন ওই মেয়েটা হ্যাঁ ফেসবুকে
তখন
তখন ফোন দিচ্ছি আমি যোগাযোগ বাবা
তখন ওর ফোন দিই আমি ফোন দেওয়ার পরে বলছি কি ব্যাপার কি অবস্থা তোমার প্রিপারেশন কেমন কালকে পরীক্ষা ও তখন বলতেছে না পরীক্ষা দিব না তো আমি বললাম পরীক্ষা দিব না মানে কি পরীক্ষা দাও পরবর্তী হও সিলেক্ট হও না হও পরীক্ষা অ্যাটেন্ড করো তো যাই হোক পরীক্ষা অ্যাটেন্ড করলো সবচেয়ে মজার বিষয় ওর সাথে কিন্তু বাইদেশটা আমার সাথে এখনো দেখা হয়নি
তখন
আমার সাথে ওর ফিজিক্যালি সামনাসামনি দেখা হয়নি কিন্তু দুইজনের সাথে হয়তো মেসেঞ্জারের কথা হয়তো ফোনে কথা হয়েছে
মানে ফোন নাম্বার ছিল তো
হ্যাঁ ফোন নাম্বার ছিল যেহেতু সেম মানে ডিপার্টমেন্ট যে কারণে আসলে প্রফেশনাল সেম প্রফেশন আর কি তো এখন পরীক্ষার হল এখন আমি পরীক্ষার হলে তো
আমি কিন্তু ওই দিন রাত্রে মানে কেন কেন যেন কিছু পড়ি নাই কারণ আমি কিন্তু তখনও ডিটারমিনেশন নিয়ে বসে আছি আমি এক্সাম দিতে যাব আবার খারাপও লাগতেছে ভাইয়াটা ফোন দিল আমার মনে হয় এক্সামটা দিতে যাওয়া উচিত অন্তত তার অনারে
এই অভিমান তো আসলে এই যে একটা অভিমান ছিল
আমি কেন একটু ভাব নিলাম কি এত ইয়া করলাম
সামনাসামনি দেখা
রয়েছে এখন সামনাসামনি দেখা হয়নি দুজনের একদম
কাজ করছিল আবার ভাবছি এক্সাম হল মানে কি করব দেখা হলে বা কি হবে এক্সামটা উল্টা খারাপ হবে মানে অনেক কিছু কাজ করছিল কিন্তু ফাইনাল আমি এক্সামটা দিতে গিয়ে
রুবেল ভাইও কিন্তু চাচ্ছিল যে পরীক্ষাটা দাও পরীক্ষা দিয়ে তারপরে কি হবে আমি তো আসছি
আমি আসি ব্যাপার না এখানে আসলে কর্পোরেটলি সবকিছু ইয়া হয়তো ওইখানে আসলে আমার কিছু করার নাই আমার আমার অপশন ছিল যে হ্যাঁ আসলে হয়তো একটু দেখতাম দেখা হইতো আর কি যে এই মেয়েটার সাথে তো একসময় কথা হয়েছিল হয়তো বিয়ের ব্যাপারে কথা বলছিল এক জুনিয়ার তো
ব্যাপারটা বুঝলাম না এত মানে কর্পোরেট ব্যস্ততার কারণে কি মানে কখনো ইচ্ছে হয়নি
না ইচ্ছে হয়নি বলতে কি আসলে ওই ওই সময় যখন কথা হয়েছে মাঝখানে আসলে বললাম না যে আমাদের ওই বিয়ের ব্যাপারটা থেকে মানে কথা হচ্ছিল না তো এই কারণে আসলে ওইখানে
বুঝতে পারছি যাই দুজনে কিন্তু প্রফেশনাল লাইফে অনেক বেশি সিরিয়াস এবং দুজনেই খুব এই জায়গাটা স্ট্রং আছেন এখন পার্সোনাল লাইফে আর ওনাদের তারপরে দেখা হলো এবং আমরা ধরে নিলাম তারপর থেকে পরিণয় পরিণয়ের দিকে
এর মধ্যে একটু মজা হচ্ছে যে ওই পরীক্ষার হলে দেখা হলো আর কি
ওই তো সেটাই
আমি হচ্ছি গার্ড ও হচ্ছে
এটাই আমি ভাবছিলাম
আমার দিকে তাকাচ্ছিল না আমি পরীক্ষা খাতা দিচ্ছি
যখন আমি একবারও তাকাইনি পরে আবার মনে হচ্ছে যে ভাইয়াটা মনে হয় আমাকে দেখতেছে মানে আমার কিন্তু পরীক্ষার মধ্যে এই ফিলিংসটা কাজ করতেছে
না আসলে না দুজনের মধ্যে আগে থেকেই একটা পজিটিভ ফিল ঢুকে গেছে
একটা হ্যাঁ ডেফিনেটলি একটা পজিটিভ
কারণ একটা ছেলে একটা মেয়েকে যদি পরিচয় করে দেওয়া হয় আমার মনে হয় যে তোমাদের বিয়ে হবে দেখো
একটা চেক এখন হয়তো ওই লেভেলে কথা না হলো কিন্তু একটা
এবং ওই দেখা যে হলো ওই দিন থেকেই তারা বিয়ের দিকে আগালো আমি যেটা মনে করি এবার আসি একটু রাজীব ভাইয়ের কাছে এবং এদিকে ভাবির কাছে আমরা মোটামুটি ধরে নিয়েছি যে বিয়ের সূত্রপাতটা কোথায় হয়েছে
বিয়ের সূত্রপাত আচ্ছা রাজীব ভাইটা শেষ হোক রাজীব ভাইটা পরে আমরা বলবো
সূত্রপাত হয় নাই
না 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 সূত্রপাত
এক ঘন্টা শেষ
সূত্রপাত হয়
সূত্রপাত বর্ষা স্নাত বৃষ্টিপাত হলেও হয় এদিকে কি কোনো বৃষ্টিপাত অথবা সূত্রপাত কিছু হয়েছে রাজীব ভাই
হ্যাঁ সেটা রোমানা বলতে ভালো হয় বোধ হয়
আপনি আপনি বলেন ভাবি আপনি যে বলছিলেন যে হসপিটালে ছিল এবং আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আপনি আগ্রহী হয়ে নিজে থেকেই ওনার প্রতি ভালোবাসা থেকে একটা কিডনি দিতে চেয়েছেন ওনাকে এবং এর দোষী মনে করছে তারপরে যে হসপিটাল ছিল সেই ব্যাপারটা বলেন
বিয়ের ব্যাপারটা বলো
বিয়ের ব্যাপারটা
না হ্যাঁ তার আগে বিয়ে হয়ে গেছে বিয়ের প্রপোজাল কে কাকে দিল
তারপর আমি জানলাম যে বাংলাদেশে এইভাবে কেউ কাউকে কিডনি দিতে পারে না ফ্যামিলি মেম্বার ছাড়া কিডনি দেওয়া যায় না তখন আমি ওকে বলি যে তাহলে আমি তোমাকে বিয়ে করে ফেলি তাই তোমরা ফ্যামিলি মেম্বার হয়ে
আরে কি সুন্দর তারপরে রাজীব ভাই এটার
এটা রিয়েকশনটা খুব কড়া ছিল সেটা হচ্ছে যে আমি খুব ঝাড়ি মারছি ওরে এই ব্যাপারটা নিয়ে
তারপর ফ্রেন্ডরা মিলে আমাকে নিয়ে বসছে
আচ্ছা আপনি যে বিয়ে করলেন ফ্রেন্ডদের কথা আসছে বিয়ে করতে রাজি হলেন মানে ওনার সবকিছু খোঁজ নিয়ে যে ব্লাড গ্রুপ আপনার সাথে ম্যাচ করবে
হ্যাঁ আমি ওর সাথে কথা বলার সময় জেনেছি ওর ও পজিটিভ ব্লাড গ্রুপ আমার ও পজিটিভ ব্লাড গ্রুপ কিন্তু তারপরেও ক্রস ম্যাচিং এর ব্যাপার থাকে টিস্যু টাইপিং এ
অত্যন্ত জরুরি ব্যাপার
এটা জানার দরকার ছিল আমি ওকে বলছি যে চলো আমরা ক্রস ম্যাচ করে দেখি কি হয় তো কিছুতেই রাজি হচ্ছে না তারপর ওর ফ্রেন্ডরা আমাকে নিয়ে বসলো বললো এটা কেউ মেনে নিবে না তোমার ফ্যামিলি মেনে নিবে না দুই দিন পর তোমারও ভালো লাগবে না এরকম কিছু করো না আমি বললাম যে আমার ফ্যামিলি না মেনে নেয় না নিক একটা মানুষের জীবন বাঁচাবো এই অনেক বড় কিছু তারপর হচ্ছে
আপনার ফ্যামিলি কি আসলেই তো মানতে চাননি
না এটা কারো ফ্যামিলি মেনে নেওয়ার কথা না তারপর আমাকে ওর ফ্রেন্ডরা বলছে যে তোমাকে দুই মাস সময় দিলাম, তুমি এর মধ্যে সাথে কোনো যোগাযোগ করবে না, কোনো যোগাযোগ করলে বুঝবো যে তুমি ঘরের মধ্যে আছো, এজন্য এখন ওই রকম বলতেছো।
আচ্ছা,
আর তুমি দুই মাস পরেও
না না আমার বন্ধুরা বলছে।
আচ্ছা আচ্ছা, না আসলেই তো অনেক বড় ডিসিশন না একটা মানুষ,
তোমার মনে হয় যে ওকে কিডনি দিতে পারবা তুমি, তখন আমাদের সাথে যোগাযোগ করবো। তারপর আমরা দুই মাস যোগাযোগ বন্ধ হয়ে গেছিলাম।
মানে আপনি ডিটারমাইন্ড ছিলেন যে আপনি ওনাকে বিয়ে করবেন, ওনাকে একটা কিডনি দিয়ে ওনাকে বাঁচাবেন?
বলতে আমি ওকে বাঁচাবো
ভাই। বিষয়টা হচ্ছে যেরকম যে মানুষের আসলে জীবন মানে জন্ম হওয়া তো মানুষের উপকার করার জন্য, সেবা করার জন্য,
এরকম ভাবে যে
এরকম একটা ডিটারমাইন্ড নিয়েছি।
একটা জীবন তো এমনিতেই শেষ হয়ে যায়, মানুষ মনে রাখে না, সন্তানরা হয়তো মনে রাখে এই যে আমার বাবা মারা গেছে, আমরা মনে রাখছি, আমাদের পরবর্তী প্রজন্ম আর মনে
রাখবে না,
কিন্তু একটা জীবন বাঁচালে মনে হয় যে একটা জীবন বেঁচে গেল। এই জীবনের তো আমি যে পৃথিবীতে জন্ম নিলাম, মরে যাব এক সময়, আর একজনের যদি একটু উপকার করতে পারি এটাই অনেক কিছু।
আপনি আসলে অনেক কিছু করেছেন জানেন, মানে ট্রুলি
এখনো তো কিছু করতে পারলাম না।
না পারলেন না, আপনি তার সাথে যুক্ত হয়েছেন না, আমরা অনেক কিছু জানি না। আপনি কিডনি ট্রান্সফার করেছেন বা করেন
না সেটা আমি বলছি ভাইয়া, তো
সেটা আমরা শুনছি, কিন্তু আমরা একটা ব্রেক নিই এখন। হ্যাঁ, কিন্তু আপনি অনেক কিছু করেছেন জানেন ট্রুলি, মানে আমি কোনো আবেগ থেকে বা একটা রেডিও শোর হোস্ট হিসেবে বলার কারণে বলছি না, এটা অনেক কিছু একেবারে। আপনারা বিয়ে তো করেছেন দুজন তাই তো, এবং এরকম একটা মানুষকে বিয়ে করতে আসবে একটা মেয়ে, এটা আমার মনে হয়
কিনা ভাই আমি জানি না।
হ্যাঁ, এই যে আরেকজন আছে ভাবি, কি মনে হয় আপনার?
মানে আসলে
মানে এমন কোন প্রেমও ছিল না কিন্তু তাদের
মধ্যে, তাই না? মানে আমি আসলে কি বলবো, আমি আসলে স্পিচলেস, মানে ভাবির কথা শুনে যে এত রিক্স নিয়ে কিংবা এত কিছু চিন্তা করে যে একটা মেয়ে এরকম একটা পর্যায়ে একটা ছেলেকে বিয়ে করে, মানে আসলে ভাবিকে না দেখলে আমি মনে হয় এটা বিশ্বাসই করতাম সিরিয়াসলি। মানে আমি সত্যি স্পিচলেস হয়ে গেছি যে একটা মেয়ে, মানে উপন্যাসে কিন্তু আমরা এরকম অনেক ক্যারেক্টারিস্টিক্স পাই, কিন্তু বাস্তবে ভাবি আসলে সবকিছু
আমি আজকে মনে হয় প্রথম দেখলাম।
হ্যাঁ সিরিয়াসলি, এটা আসলে ছাড়িয়ে গেছে।
তো বিয়ে বাড়ি, এটা বিয়ে বাড়িতে অনেক সময় অনেক কিছু ঘটে, একটু আপসেট হয়ে পড়ি আমরা, একটু মন টন খারাপ হয়ে যায়, বাট এটা পার্মানেন্ট কিছু না। আমরা এই অনুষ্ঠানটাকে বিবাহিত জীবনের গল্পটা অনেক আনন্দে হেসে খেলে আমরা বাকি আর একটা ঘন্টা পার করবো আই হোপ। আর হচ্ছে বিষয় আসেনি, একটা ছোট ব্রেক নিচ্ছি, আমরা নেক্সট আওয়ার ফিরে আসছি, ডোন্ট গো এনিওয়ে, চলছে হ্যালো 8920 বিবাহিত জীবনের গল্প।
হ্যালো 8920 বিবাহিত জীবনের গল্প।
ওকে ডিয়ার লিসনার্স, আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে এবিসি রেডিও 89.2 এফএম এ। সেতু আছে, এবং সবচেয়ে বড় কথা সেতুর সাথে যে চারজন মানুষ আছেন, দুইটা কাপল বেসিক্যালি, এবং দুইটা কাপলের মোটামুটি ইনিশিয়েটিভ, পরিচয় এবং বিয়ের দিকে আগানোর ব্যাপার স্যাপার আমরা একটা ঘন্টা ধরে শুনলাম। তার মধ্যে অবশ্যই খুব মানে কি বলে খুব মানবিক একটা ব্যাপার আছে, রাজীব ভাই এবং রোমানা ভাবির যে গল্পটা সেটাই আমরা শুনছি, এবং তারপরে এদিকে রুবেল ভাই আছে এবং ফারিয়া ভাবিও আছে, তাদেরটা খুব কর্পোরেট কর্পোরেট, খুব অফিসিয়াল অফিসিয়াল, আর এনাদের তো খুব আনঅফিসিয়াল আনঅফিসিয়াল, এবং সেই একই সাথে আরেকটা ব্যাপার পাচ্ছি, পুরাতন কাপল এবং নতুন কাপল একেবারে, যাদের রিসেপশনও হয় নাই এখনো, আর তারপরে ওনাদের রিসেপশনও হয়েছে, রিসেপশন থেকে বেরো করে দিচ্ছে ওনাদের, এবং ওনারা এখন লাইফ লিড করছেন, এবং তারপরে ওনাদের গল্পটা দিয়ে শুরু করি, কি বলেন?
হ্যাঁ,
আমি তাহলে রাজীব ভাইয়ের কাছে আসি এবং ভাবির কাছে আসি এদিকে, যে তারপরে কিভাবে বিয়েটা হয়ে গেল বিয়েটা একটু শুনতে চাই। এখন আমরা মোটামুটি বিয়ের স্টোরিতে চলে যাই, বিয়েটা কিভাবে হলো কি ব্যাপার, অনেক কিছুই থাকে, ইনডিসিশন, ফ্যামিলি থেকে রাজি না হওয়া, স্বাভাবিক, একটা ছেলে দুইটাকে নিয়ে নষ্ট, তাকে তার সাথে বিয়ে কেন দিবে সে ফ্যামিলির গার্ডিয়ানরা, তো বলেন তারপরে ভাবি একটু কাছে এসে মাইক্রোফোনে, কিভাবে কি হলো বিয়ের ইনিশিয়েটিভ বা প্রপোজাল কিভাবে দিলেন আপনি?
তারপর ওই যে আমরা দুই মাস কথা বন্ধ রাখলাম,
হ্যাঁ দুই মাস কথা বন্ধ ছিল,
কথা বন্ধ ছিল, তারপর দুই মাস পর ওর এক বন্ধু আমাকে নক করেছিল,
জি
আমাকে জিজ্ঞেস করছে আমি এখন কেমন আছি, কি অবস্থা, আমি এখন এরকম কিছু ভাবছি কিনা। তারপর আমি ওকে জানাই, ওনাকে জানাই যে হ্যাঁ আমি এখনো ভাবছি, আমি রাজীবকে সুস্থ করতে চাই। তারপর ডিসিশন হলো, রাজীবের সাথেও কথা হলো যে পরের উইকের বৃহস্পতিবার আমরা বিয়ে করব, তো বৃহস্পতিবার আমরা বিয়ে হবে,
মানে দুজনেই সিদ্ধান্ত নিলেন, ফ্যামিলির কেউ জানা না,
রাজীবের দুজন ফ্রেন্ড থাকবে, আমার দুজন ফ্রেন্ড থাকবে, আমরা বিয়ে করব। ফ্যামিলিকে জানানো হয়েছিল, কেউ রাজি না, রাজীবের ফ্যামিলির কেউ বিশ্বাস করতে পারছে না, আর আমার ফ্যামিলির কেউ মানতে পারবে না,
মানতে পারবে না, রাইট, রাজীবের ফ্যামিলির তো কোনো সমস্যা নাই,
বিশ্বাস করতে পারছেন না, এমন একটা মেয়ে এইভাবে আসবে এই মুহূর্তে, এটা আসলে বিশ্বাস করতে পারে না কেউ।
তারপর যে বৃহস্পতিবার বিয়ে হওয়ার কথা, সে বৃহস্পতিবার দুপুরবেলা রাজীব আমাকে ফোন দিয়ে বলল যে আচ্ছা বিয়ের কথা পরে থাক, আগে শহীদ মিনারে আসো আমরা কথা বলি।
আচ্ছা শহীদ মিনারে?
হ্যাঁ শহীদ।
তো আমি বললাম যে আমরা আজকে বিয়ে করব না, সে বলছে হ্যাঁ বিয়ের কথা পরে, তুমি আসো আগে আমরা কথা বলে দিই। তারপর শহীদ মিনারে আসলাম, শহীদ মিনারে এসে দেখি ওর আরো অনেক বন্ধুরা আসছে, আবার সে আগের মতোই সবাই আমাকে বোঝাচ্ছে কাজটা ঠিক হবে না,
মানে একবার লাস্ট মোমেন্টে এসেও ভাবো
যে আমরা তো এমনিতেই অসুস্থ রোগী, এটা নিয়েই ঝামেলায় আছি, এখন তুমি ওকে বিয়ে করতে চাও, বিয়ে হয়ে যাওয়ার পর দেখা যাবে তোমার ফ্যামিলির লোকজন এসে একটা আমাদের আইনি জটিলতায় ফিরবে, তো আমরা এত বড় ঝামেলা হয়তো ইয়া করতে পারবো না, তুমি তার চেয়ে কাজ করো, আরো চিন্তা করো এবং চলে যাও। তারপর আমি বসে থাকলাম, না আমি রাজীবকে সুস্থ করতে চাই।
আচ্ছা, এটার মধ্যে তীব্র ভালোবাসা তো নিশ্চয়ই ছিল, একটা আবেগ ছিল যে মানুষটাকে সুস্থ করতে হবে এবং সেটার সাথে নিশ্চয়ই ভালোবাসা ছিল।
হ্যাঁ, ভালোবাসা,
ভালোবাসাটা ছিল,
ততদিন আমার ভালোবাসা তৈরি হয়ে গেছে
রাজীবের।
তো রাজীব ভাই কি বলছেন,
এই যে দুই মাস আমরা কথা বলিনি, গ্যাপে ছিলাম, তখন ভালোবাসা,
তখন ভালোবাসা,
তখন একটা টান হয়ে যায়,
তার মানে সম্পর্কের মাঝখানে একটা গ্যাপও কিন্তু কাম্য, যেটা গভীরতা বাড়ায়।
তারপর আমি সেদিন বসে থাকলাম, না আমরা বিয়ে করব, রাজীবকে সুস্থ করব, যে আপনারা বন্ধুরা তো রাজীবকে অনেক দিক থেকে হেল্প করছেন, কিন্তু একটা কিডনির জন্য ওর অপারেশন হচ্ছে না, ওর সুস্থ হতে পারছে না, আমার তো হয়তো ফিনান্সিয়াল হেল্প করার মতন অবস্থা নাই, তো আমি কি একটা কিডনি দিলে কি সমস্যা, আপনারাও যেমন বন্ধু আমিও তেমন বন্ধু, আমি যদি এটা করতে পারি তো কেন করব না। তারপর শেষ মুহূর্তে ওরা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আর আজকে না, আগামীকাল হোক বিয়ে, আগামীকাল শুক্রবার আছে,
মানে বিয়ের দিনটা একটা পিছাইলো, তাই তো? তা ফ্যামিলি এর মধ্যে কি জানে যে বৃহস্পতিবার অথবা শুক্রবার বিয়ের জন্য রেডি হচ্ছে?
না, সেটা জানে না, সেটা জানাইনি আমরা।
ওকে,
তারপর
বিয়ের আয়োজক আপনারাই, ঘটক বলি আর যাই বলি না,
তারপর ওর বললো যে ওর দুজন ফ্রেন্ড থাকবে, আমার দুজন ফ্রেন্ড হয়ে গেল, তো পরের দিন আসবো আমরা। তারপর প্রথমে বললো, আমার, আমি যে হসপিটালে চাকরি করি ওই হসপিটালের পাশে একটা রেস্টুরেন্ট আছে, বলছে যে ওই রেস্টুরেন্টে আমাদের বিয়ে হবে। আমার হঠাৎ মনে হলো, এই রেস্টুরেন্টে বিয়ে হলে তো আমার হসপিটালের লোকজন জেনে যাবে, আর জানলে আমার বাড়ি পর্যন্ত শুনতে পারে, তো আমি বললাম যে না না, এখানে না, আর একটু দূরে। তো ওরা আর একটু দূরে ব্যবস্থা করলো, খুব বেশি দূরে না, আমার হাসপাতাল থেকে কাছে। তারপর আমি জানি যে ওইখানে দুইজন লোক আছে, আর দুই তিনজন গেলে হয়তো হয়ে যাবে, আমার সাথে যাওয়ার মতন কাউকে পাচ্ছি না। আমার সাথে একটা মেয়ে গেল, রিক্সা দিয়ে যে আমরা নামলাম রেস্টুরেন্টের সামনে, নেমে দেখি দুইজন মানুষের কথা আমাকে বলছে, মনে হচ্ছে যে 50-80 জন মানুষ, সেই অবস্থা, একদম বিয়ে বাড়ি যে অবস্থা।
আমার আসলে
রেস্টুরেন্ট
বন্ধুর সংখ্যা অনেক বেশি, খুব বেশি বন্ধু,
নিজেও জানে না যে এত,
আমিও জানি না যে আমার এতগুলো বন্ধু আসবে। ওরা নিজেরা নিজেরা কিভাবে যোগাযোগ করছে, ওরা যোগাযোগ করে আমি আমি সবার পরে গেছি, ওর উপরে আমি গেছি ওখানে ভেনুতে,
দেখছেন কি রেসপন্সিবল, মানে দায়িত্ব অবহেলা।
সে একটা কালো পাঞ্জাবি পরে গেছে
বিয়ের দিন, কালো পাঞ্জাবির রহস্য কি?
না, কালো পাঞ্জাবি রয়েছে না, এটা একটা কারণ আছে। তো বিয়ের দিন তো আমরা তো পাঞ্জাবি একটা পরতেই হবে, পাঞ্জাবি আরও আছে, তো হঠাৎ আমরা যে আরঙ্গের পাশেই আরঙ্গের মার্কেটটাতে গেলাম ওয়ারিতে, তো ওখানে এই পাঞ্জাবিটা দেখে আমার পছন্দ হয়েছে, কালো পাঞ্জাবিটা, এটাই পছন্দ হয়েছে। এবং পাঞ্জাবিটা পছন্দ হওয়ার সাথে সাথেই আমার আমার খুব কাছের একটা বন্ধু ও সাথে ছিল, ও বলে পাঞ্জাবিটা আমি তোর কিনে দেবো। ঠিক আছে, এটাই কিনলাম, কারণ ও আমাকে ওটা গিফট করছে, যে এটা তোর গিফট করলাম, ও আমার খুব কাছের বন্ধু, যার কারণে ওই পাঞ্জাবিটা আমার সেদিন পরে।
তো তারপরে কি 80-90 জন এবং ভাবির সাইড থেকে কত, 2-3 জন?
না, ভাবির কাছ থেকে অনলি একজন,
একজন ফ্রেন্ড ছিল, আজকে যার বিয়েতে গিয়েছিলাম।
ও আচ্ছা, না রাইট, আপনার একটা বিয়ে অ্যাটেন্ড করে আসছি, সেই বিয়ের ঘটনাও শুনবো আমরা। তো তারপরে ওই দিন বিয়েটা হয়ে গেল, এই সবাই মিলে বিয়েটা করা দিল,
বিয়েটা হয়ে গেল। আমার কিন্তু মনে হয় না এটা বিয়ে, কোনো ফিলিংস ছিল না বিয়ের, আমার মনে হয়েছে যে একটা পিকনিকে আসছি, বন্ধুরা সবাই খুব মজা করতেছে,
ভালো হয়েছে। বিয়ের ব্যাপারটা মনে হয় খুব মানে জটিলতা এবং খুব দুশ্চিন্তা হয় মনে হয়,
ভীষণ আনন্দের হয়েছিল সেদিনটা, বিশ্বাস করেন, ভীষণ আনন্দ, কারণ বিয়ের জন্য না, মনে হয়েছে যে আমি একটা নতুন জীবনে প্রবেশ করতেছি, এরকম কোন ফিলিং ছিল না। ফিলিংটা হলো যে আমার এতগুলো বন্ধু বান্ধব আসছে, প্রায় 60-70 জন বন্ধু বান্ধব, কোথেকে কোথেকে জোগাড় করেছে, আমি সবগুলোর তো ফোন কখনোই দিইনি, আমি 2-3 জনকে জানাইছি ওরা এই কাজগুলো
করছে, এবং অনেকে হয়তো চিনেন না,
সবাইকে, সবগুলো কাছের বন্ধু,
সবাই চেনা বন্ধু,
সব চেনা বন্ধু।
এই যে আমরা হ্যাপি লাইফ এন্ট্রি করলাম, আমরা পুরনো কাপলটার হ্যাপি লাইফ এন্ট্রি করলাম, জি ভাবি
ভীষণ মজা করছি, ইভেন আমার বন্ধুদের সাক্ষী, আমার বন্ধুরে দিছি, তারপরে
আমার পক্ষে সাক্ষী,
ওর পক্ষে সাক্ষী, সবই আমার বন্ধু।
হ্যাঁ, সেটাই হওয়ার কথা, আমি ওটাই ধরে নিচ্ছি।
আচ্ছা, তারপর হচ্ছে যে
এবং আরো 4-5টা বিয়ে হলে ওই আপনার একই বন্ধু বান্ধব দিয়ে সবার সাক্ষী,
সবার সাথে কাভার, এটা ঠিক
না, আমরা জানতাম যে
তো এখন
দাঁড়ান ভাবি, বিয়ে রেজিস্ট্রি হলে আমরা চলে আসবো,
জি
তারপর দেখি বিয়ে রেজিস্ট্রি হওয়া শেষ, এরপর দেখি ওরা বিয়ের গাড়ি সাজায় নিয়ে এসে বসে আসতে আমাকে দিয়ে যাবে।
এখানে একটা কথা আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা ইচ্ছে ছিল না, আমরা ভাবছিলাম যে অন্য কোনো গাড়ি দিয়ে ওখান থেকে বা কোনো গাড়ি অ্যারেঞ্জ করে আমার বাসা পর্যন্ত আমি আসবো, কিন্তু হঠাৎ করে মানে আমাকে অবাক করে দিয়ে আমি যাদেরকে ইনভাইট করি নাই বিয়েতে, আমার খুব কাছের বন্ধু ওরা, এদের আমরা বিদেশি বন্ধু বলি, ওদের বলি যে ওরা বিদেশে ওদের ফার্স্ট হোম, সেকেন্ড হোম হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, ওরা সবসময় বিদেশ থাকে, ঠিক আছে, ওই সিঙ্গাপুর, লন্ডন, জার্মান সব ওদিকেই থাকে, বছরের পর বছর ওরা বিদেশ থাকে। মানে ওই যে আমরা ছোটবেলায় পড়ছিলাম না ঝান্ডুদার ই পড়ছিলাম, আমরা ছোটবেলা আমাদের একটি ছিল, হ্যাঁ, ওই সেই ঝান্ডুদার মতো, কখন যে বাংলাদেশে থাকে কখন বিদেশে, কিছু বোঝা যায় না। তো এই বন্ধু বান্ধব প্রায় 5-6 জন হঠাৎ আমার বিয়েতে অ্যাটেন্ড, কিরে ভাই তোরা আমার বিয়েতে অ্যাটেন্ড, তোরা বলতেছে তুই দাওয়াত না দিলে কেমন, জানি তোর বিয়ে আজকে, ওরা ওদের নিজেদের গাড়ি আছে, নিজেদের গাড়ি করে আমাদের কাছে এসে গাড়ি সাজাই দিলে,
গাড়ি সাজাই নিয়ে আসছে,
বলছে আমাদের গাড়ি করে তোদের আসছে।
এই লোকটা সব দিক দিয়ে খুব ভাগ্যবান। তারপরে আমি নতুন কাপলদের কাছে ফিরছি, আমি রুবেল ভাই এবং ফারিদ ভাবির কাছে আসি। তো তারপরে ওই যে পরীক্ষার হল, তারপরে বিয়ের ব্যাপারটার দিকে আগাই, বিয়েটা কি করবো?
বিয়ের পরীক্ষা হল তো হলো, এরপরে দেন অফিসিয়ালি রিক্রুটমেন্ট প্রসিডিউর, এর মধ্যে একটা ইয়া হচ্ছে যে মানে টোটাল ঘটনাটা কি হচ্ছে আবার হচ্ছে না এরকম।
বিয়ের গল্পে আমরা চলে আসি,
আমাদের বিয়ের গল্পের ব্যাপারটা একটু ছোট করে বলি, অনেকক্ষণ আসলে আড্ডা দিতে
সময় চলে যাচ্ছে।
বিয়ের তো বাই দিস টাইম ও জয়েন করলো অফিসে কাজ করছে, আমিও কাজ করতেছি, হঠাৎ করেই সাডেনলি একটা প্রোগ্রামে গিয়ে, ফ্যামিলি একটা প্রোগ্রামে, সেখানে গিয়ে ওর ফ্যামিলিও ইনভাইটেড, আমার ফ্যামিলিও ইনভাইটেড, বাট আমরা কিন্তু জানতাম না ইনফ্যাক্ট যে আমাদের পরিচয়, তো এটাও একটা মিস্ট্রি আর কি।
মানে সবই তো দেখছি কেমন জানি কাকতালি হবে,
মানে কাকতালি হবে অনেস্টলি। আমি সেই জন্য আসলে ওরকে বলি যে ওই আপনি কিছুক্ষণ আগে একটা মানে অফলাইন একটা কথা বলতেছিলেন যে যখন কোনো কিছু মন থেকে এক্সপেক্ট করবে তখন সারাউন্ডিং, এটার জন্য ভেরি রাইট, যে আমার কাছে তাই মনে হয়েছে, ওর
এখন এটাই মনে হয়
যে আসলে কখনো ওই যে ওই প্রথম, ইট ওয়াজ সেপ্টেম্বর 2017, তো তখন একটা স্টার্টিং ছিল, তারপর কিন্তু কখনোই বিয়ের কথা নাই, কিছু নাই, কিন্তু বাট আলটিমেটলি প্রত্যেকটা জায়গায় কাকতালি ভয় মিলে যাচ্ছে। তো প্রোগ্রামে গিয়ে যাওয়ার পর ওর ফ্যামিলি, আমার ফ্যামিলি, দুই ফ্যামিলি ইনভাইটেড, ইনফ্যাক্ট আমিও দুজনই গেছি প্রোগ্রামে। তো ওইখানে যাওয়ার পরে হঠাৎ করে তুমি এখানে ও আমি এখানে কথাবার্তা হইল, তো তখন আব্বা আম্মার সাথে পরিচয় করা দিচ্ছে, যে ও বলছে যে ভাইয়া, বড় ভাইয়ের কথা বলছিলাম, এই হায়দার ভাই, উনি আমার, আর আমি আমার ফ্যামিলির সাথে যে ফারিয়া আমাদের অফিসে জব করে, আমার কলিগ। তো তখন দুই ফ্যামিলির পছন্দ হয়েছে আর কি, আমার ফ্যামিলিও মেয়ে খুঁজতেছে, ওর ফ্যামিলিও ছেলে খুঁজতেছে। তো তখন আর কি ওর বাসা থেকে আর কি আমার ওই আন্টির বাসায় প্রপোজালটা দেয় যে ওর মানে ওর জন্য যে ছেলে খুঁজতেছে তো দেখতে পারো,
মানে এখন আবার নতুন করে,
হ্যাঁ এখন আমাকে, তখন আমার ফ্যামিলি আমাকে এখন আমার ফ্যামিলি আমাকে জিজ্ঞেস করতেছে যে ফারিয়াকে বিয়ের ব্যাপারে তোমার কোন ইয়ে আছে কিনা।
আচ্ছা,
তুমি এই কথা তুমি কোশ্চেন করতেছো হঠাৎ করে, আমি বুঝলাম না, এতদিনের পরের ঘটনা হঠাৎ করে তোমার কাছে এই কথা, আমার আম্মাকে বলতেছিলাম। তখন আম্মা বলতেছে যে আসলে ওই তোমার খালা, ওর কাছ থেকে প্রপোজালটা আসছে, তো তখন বললাম যে ঠিক আছে চিন্তা ভাবনা করতে পারো, শি ইজ নট ব্যাড, আমার পছন্দ আছে।
দেখা সাক্ষাৎ হয়ে গেছে, এটা তো জানতেন না ওনারা,
না এর মধ্যে জানতো না, এত মাঝখানে এত ঘটনা দুর্ঘটনা এগুলি কিছুই জানতো,
দুর্ঘটনা তো একটাও না,
দুর্ঘটনা না, ইনফ্যাক্ট আমি বলতে চাই এই যে পরীক্ষা মিস করতেছে, আবার জয়েন করতেছে, এত
কাহিনী কিন্তু আসলে অনেকগুলো, কারণ হচ্ছে এক্সাম মিস করলাম কোনো কারণ ছাড়াই, কন্ট্যাক্ট বন্ধ হয়ে গেল, আর ওইখানে যে আমার জব হবে এটা কিন্তু আমি জানতাম
না, এই দুর্ঘটনাগুলো,
হ্যাঁ দুর্ঘটনাগুলো খুব খুব সুইট ছিল,
সুইট দুর্ঘটনা।
কিন্তু আমি এখন সত্যি কথা, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জিনিস আল্লাহ ডিসাইডেড, তো আমি মুসলিম, এজ এ মুসলিম আমি যেটা সবসময় বিলিভ করি, সবকিছু অল মাইটি ডিসাইডেড, এবং আমার আর ওর বিয়েটা দেখলে তাই মনে হয়,
আমি সেটাই ভাবছি,
হ্যাঁ প্রত্যেকটা সিকোয়েন্স এত সুন্দর ভাবে, কারণ ওই প্রোগ্রামে যদি দেখানো হতো হয়তো ওইটা ওইখানে আগাতো না,
কারণ তখনও কিন্তু আমি পছন্দ করলেও কিন্তু অ্যাপ্রোচ করতে পারতাম না স্বাভাবিক, আবার তখন যেহেতু আমার সিনিয়র কলিগ উনিও কিন্তু ওইভাবে বলতো না, কারণ যেহেতু যে জিনিসটার জন্য কিন্তু একটা টাইম এটা অফ হয়ে গেছে,
অফকোর্স,
তো
অনেক অনেক বেশি হেল্পফুল ছিল, দুই ফ্যামিলি মেম্বারই, আমার বড় ভাই ছোট ভাই, আমরা তিন ভাই আর
আর একটা জায়গায় আসলে আমার বাবা ওর ফ্যামিলি যখন দেখলো তখন আসলে খুবই পছন্দ করেছিল, কারণ আমি তো আমার কিন্তু কোনো ভাই বোন নেই, আমি একা। তো যখন দেখলো যে ওই বাসায় তিনটা ছেলে, আমার আব্বু বলতো কি তোমার না অনেক ভালো লাগবে ওইখানে, অনেক অনেক ফ্যামিলি মেম্বার দেখলো ছোটবেলা থেকে
একা বড়
হয়েছো, ফ্যামিলিতে গেলে অনেক ভালো লাগবে, অনেক মানুষ, তুমি সবসময় অনেক মজা করতে পারবা। আর সবচেয়ে বড় কথা একটা জিনিস খুব পজিটিভ ছিল, সেটা হচ্ছে আমাদের প্রফেশন যেহেতু সেম ছিল তো আব্বু তখন এটা খুব ভালো লাগলো বাবার, যে না এই মানে ও পুরো আমার গার্ডিয়ানের মতো থাকবে আমার মেয়ের, এই ব্যাপারটা একটা।
আচ্ছা, এর মধ্যে আবার আপনি যে ভাইবা দিতে গেলেন স্যাটারডেতে তিনটার সময়, তারপরে ওখানে কি জব হলো, তারপরে কি ফ্যামিলি আয়োজনটা?
হ্যাঁ হ্যাঁ, আমি আসলে শর্ট করে ফেলছি তো ঘটনাটা,
তখন কি তোমার জব,
মানে ও জব করছে জয়েন করছে
একই সাথে, তখন
একই সাথে
তো এই যে ফ্যামিলি তিন মাস চলে গিয়েছে তখন,
ও মানে চাকরির একসাথে করছেন
তিন মাস চলে,
ওই সময়টা ইন্টিমেসি বাড়তে কতখানি স্থাপন
করেছে
অফিসে আসলে ওইভাবে ইন্টিমেসি করার, মানে কারণ আমি তো আপনি মানে প্রথম থেকে তো মানে আমি কিছুটা ক্ষেত্রে এই ক্ষেত্রে বলবো যে আমি তো প্রফেশনাল, ও প্রফেশনাল, অফিসিয়ালি আসলে এই ধরনের কোনো
অ্যাপ্রোচ নাই।
ও আচ্ছা, হঠাৎ করে ভাবে কিন্তু আপনি তো চলে
গেছেন অফিসিয়ালি, এখনো কিন্তু আমরা আপনি বলে ইন্ট্রোডিউস, আর যখনও অফিসের করিডোর মানে করিডোরটা পার হই তখনই আমরা কল দিকে ঢুকে যাই।
ওয়াও, মানে আজকের এপিসোডটা না মানে কেমন জানো খুব একটা ইউনিক থিম আমার দেখা,
মানে এখনো কিন্তু অফিসে হায়দার ভাই এটা কিন্তু পারতেছি না, এটা করে দেন ভাইয়া এটা দেখে দেন, স্যার জামাই অফিসে,
মজার বিষয় হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল মেল যখন জেনারেট হয় ও একটা মেল দিবে, এখন এই মেলে আমাকে অ্যাড্রেস করবে কি, তখন লেখে ডিয়ার হায়দার ভাই।
এখনো বাকি আছে অনুষ্ঠানটা, অনেক কিছুই আমরা শুনবো, আবার ফেরত আসছে চলছে হ্যালো 8920 বিবাহিত জীবনের গল্প।
হ্যালো 8920 বিবাহিত জীবনের গল্প।
ওকে ডিয়ার লিসনার্স, খুব ফটাফটি একটা আড্ডাই আমরা দিচ্ছি, নাকি কারো আপত্তি বা কোনো একটু কাজ চলে আসবে না মানে মাইক্রোফোনের, তো আপনাদের কাছ থেকে এবার শুরু করি। তার আগে একটু বলে নিই, আপনারা শুনছেন হ্যালো 8920 বিবাহিত জীবনের গল্প, সেতু আছে আপনাদের সাথে এবং আছেন চারজন অসাধারণ মানুষ এবং দুটো কাপলের দুটো ভিন্ন রকমের গল্প, বিবাহিত জীবনের গল্প। আসলে আমরা খুব শুনেছি শুরু থেকেই, কারণ একেবারে একটা বিয়ে তো আর ধাম করে হয় না, একটা বিয়ে হতে হলে অনেক ধরনের আয়োজন, অনেক ধরনের পরিক্রমা, অনেক ধরনের পরিচয়ের পর্ব, সবকিছুর পরে বিয়েটা আমরা কিন্তু এখন তাদের বিয়ে দিয়ে ফেলেছি, মানে এখন যে অবস্থা আমরা আছি সেই অবস্থার সাথে এখন বিবাহিত জীবন স্টোরিতে এবং পার্সোনাল লাইফেও তারা। রাজীব ভাইয়ের কাছে এবং রোমানা ভাবির কাছে আসি, বিয়েটা করলেন তারপরে কোথায় উঠলেন, কোথায় গেলেন আপনারা, কেমন ভাবে কি আনন্দ হলো? খুব নিশ্চয়ই বিয়ে করেছেন, খুব মজা হয়েছে, টেনশন ছিল কোনো? টেনশন ছিল,
টেনশন মনে হয় নাই, কোনো টেনশন আছে না, বা সবচেয়ে বড় কথা যে লাইফের এমন একটা জায়গায় চলে যাচ্ছি আমরা বা পদার্পণ করতেছি, সেখানে আমাদের ফ্যামিলির কেউ নেই, ওর ফ্যামিলি কেউ নেই, আমার ফ্যামিলি কেউ নেই, তারপরে মনে হচ্ছে না কোনো কিছু ফিল করতেছি
না,
হ্যাঁ না ওরকম কোনো টেনশনও ছিল না, মনে হচ্ছে খুব হাসি খুশি আমরা আছি, মানে ও তখন থেকেই মনে হচ্ছে যে আমরা খুব হ্যাপি এরকম মনে হচ্ছে।
রাইট, তো তারপরে কোন বাড়িতে উঠলেন? কার নিশ্চয়ই রাজীব ভাই বাসায় নিয়ে গেলেন অথবা
নেন, হ্যাঁ হচ্ছে তখন মেসে থাকতাম।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
বন্ধুদের সাথে তো আমাকে হঠাৎ করে, আমি তো জানি আমরা বিয়ে করে চলে আসবো, আমি অফিস থেকে ছুটিও নেইনি,
জি
আমাকে হঠাৎ করে বললো যে কালকে কয়টায় ডিউটি, বললাম যে দুপুর দুইটায়, আমাদের সাথে গেলে কি সমস্যা আছে, বললাম কোথায়, বললো গেটে বাইরে বের হয়ে দেখো, বাইরে বের হয়ে দেখলাম গাড়ি রেডি করা, বললাম কোথায় যাবো, বললো যে আমার বাসা,
মানে বাসা দাদা কোনো ভাড়া নিয়ে ফেলছিলেন?
একটা বাসা ভাড়া নিয়েছি, ওই বাসায় আমি 10 বছর ছিলাম, একটা ফ্ল্যাট বাসা ছিল পাঁচতলা, তো আমরা তিনতলায় থাকতাম, আমরা দুইটা বন্ধু তিনটা রুম ভাড়া নিয়ে থাকতাম আমাদের, তো ওখানে আমরা যখন অনার্স মাস্টার্স করছি আমি তখন ওই এলাকায় থাকতাম, ঢাকা কলেজ থেকে তো মাস্টার্স করছি, ওই এলাকায় থাকতাম, রাজিমপুরে থাকতাম, তো ওই বাড়িতেই একটা রুম পুরো খালি ছিল, এজন্য ওকে অফার করতে আমার কোনো প্রবলেম হয় নাই,
বাসাটা নিয়ে আপনি তাকে নিয়ে উঠলেন। আর এদিকে আপনার বাসায় কি জানো বিয়ে করে ফেলেছেন এরকম একটা
ছেলে? না তখন জানি
না,
তারপর ওর সাথে চলে গেলাম।
তো বিয়ের যে ঘটনা মানে বিয়েতে যেগুলো হয় ওই যে বউ ভাত, তারপরে এগুলো কিছু,
হ্যাঁ
এগুলো কিছু হয় নাই না?
আমাদের এরকম কোন অপশন ছিল না,
ছিল না, মানে বিয়ের যেই ব্যাপারগুলো থাকে একটাও আপনারা ফেস করেন নাই, বা একটার মধ্যে
দিয়ে
খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল, সবাই 70-80 জন লাগছে একসাথে, আমরা ওদিনটা কি ছিলাম ডিনার করলাম, রাত হয়ে গেছিল,
ডিনার আচ্ছা,
হ্যাঁ একসাথে সবাই খাওয়া দাওয়া করলাম,
ওকে
আটটা নয়টার পরে আমরা ওখান থেকে ফিরেছি,
রেস্টুরেন্ট থেকে।
না, বিয়েরটা যে আনুষ্ঠানিক রীতিনীতি থাকে, যেটা বলছেন যে ওই যে জুতো চুরি করা, গেট ধরা, এগুলো এগুলো কিছুই ছিল না আমাদের ওখানে।
মানে কখনো মনে হয় না যে এই ব্যাপারগুলো যদি থাকতো বা কোন,
একটা সময় তো মনে হয়েছে যে এইগুলো যদি থাকতো, কিন্তু আমরা তো যেহেতু দুজনেই খুব অ্যাডাল্ট ছিলাম ওই সময়টাতে, এবং
এই ব্যাপারগুলোর চেয়েও বেশি আর একটা ব্যাপার
ছিল, আমার তো মাথায় ছিল শুধু রাজীব কৃষ্ণ,
এগুলো দরকার হয় না,
এগুলো না, আফসোস না এগুলোর জন্য।
রাজীবের আফসোস ছিল, ও আমাকে সারাক্ষণ বলতো কি যে আমরা, আমি তো এই বছর ট্রান্সপ্ল্যান্ট করে আসব, সামনের বছর আমরা বিয়ের অনুষ্ঠান করব,
মানে রিসেপশনটা করব, বহুবার্তা করব, এটা আমি সবসময় বলতাম, এখনো বলি এটা।
যাক, এটা মনে হয় প্রত্যেকটা মানুষেরই সুপ্ত বাসনা, তারপরেও এটা প্রতি প্রবল ক্ষোভ বা অভাব বোধ নাই রাজীব ভাই,
যেটা
বলছিলাম না, আমি ডেফিনেটলি বলবো যে হি ইজ ভেরি মাচ লাকি যে ও যতটুকু পেয়েছে ওই বিয়ের রিসেপশন, গেট ধরা, জুতা চুরি, এর থেকে মাছ
মানে আসবে না। এখানে এত বড় একটা স্যাক্রিফাইসের ঘটনা, এখানে এই ব্যাপারগুলো আসলে খুবই মাইনর আমি মনে করছি।
রাইট রাইট, আমিও তাই মনে করি, কারণ আমার কাছে কখনো কখনো মনে হয় যে ভালোবাসাটা অনেক ব্রড একটা ব্যাপার, বিশাল একটা ব্যাপার, কিন্তু ধরুন যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তো তখন বলে যে আমি তোমাকে ভালোবাসি, আমাকে তোমাকে ছাড়া বাঁচবো না, বাট দুটো কথার আগেই থাকে আমি।
হ্যাঁ,
তো আমি ব্যাপারটা অনেক প্রায়োরিটাইজড হয়, কিন্তু এক্ষেত্রে এই যে রোমানা ভাবি, তার চেয়ে বেশি প্রায়োরিটাইজ করেছে তার এখনকার হাজব্যান্ডকে, যে আমি বাঁচবো কি বাঁচবো না দ্যাটস নট এ বিগ থিং, বাট আমি ওকে বাঁচাতে চাই। একটু ডিফারেন্ট ওয়েতে কিন্তু এই ভালোবাসাটা আমার কাছে আসছে, প্রত্যেকটা ভালোবাসাই অনেক বেশি বড় ধরনের জিনিস, অনেক ইউনিক, প্রত্যেকটা ভালোবাসা ইউনিক
ডিসিশন তখনই আসবে যখন ভালোবাসাটা খুব গভীর হবে, খুব তীব্রতা থাকবে ভালোবাসার।
কিন্তু আপনাদের প্রথম সম্পর্ক ছিল না, জাস্ট ফেসবুকের একটা রিলেশনশিপ।
আমি কি ফোন করবো কিনা, আবার ফোন করতাম না, নিজে ধরে রাখতাম, এই যে ফোনটা যে তুলতাম, এটা মনে হয়েছিল যে আমাদের
ভালোবাসা। আমার কাছে যেটা মনে হয়েছে যে মানবতার ভালোবাসাটা একটু বেশি রিফ্লেক্ট হয়েছে অ্যাপ্রোচে, মানে পার্সন রাজীবের থেকে তার কাছে ইম্পর্টেন্সটা বেশি ছিল যে মানবতা, যে একটা মানুষকে আমি ভালো করে তুলবো, যে হিউম্যান বিইং, আমার এই দেশে, আমার এই সোসাইটির প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে, তার সেটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা মানুষকে আমি
সুস্থ করবো,
সুস্থ করবো,
মানে সুস্থ হয়তো সে করবে না, তার মধ্যে দিয়ে হবে, বাট সে এটার ইনিশিয়েটিভটা নিচ্ছে, তার মনের থেকে এই ব্যাপারটা আসছে
না। এটা অ্যাকচুয়ালি এগুলো আসলে আমরা এখনো ক্যারি করি, এইসব বিষয়গুলো, ছোটখাটো বিষয়গুলো, যেমন একটা রিক্সাওয়ালা ভাড়া যাচ্ছে কত, ওখানে যাবো 50 টাকা, ও বা আমি, ও তো আমাকে কথা বলতে দেয় না, ভাড়া জিজ্ঞেসই করতে দিবে না, হ্যাঁ না ভাড়া জিজ্ঞেস করবো কেন, ওর আমরা একটা দিয়ে দেবো 50 হাজার, ও 100 টাকা দিয়ে দেয়। হ্যাঁ, আমারও মনে হয় ওর থেকে, এটা আমিও জানি, আমি ওর 50 থেকে 100 টাকা 200 টাকা দিয়ে দিই। এই যে যে বিষয়গুলো, যেমন গতকালকে ওর আর আমার বাসায় অনেকগুলা একদম নতুন নতুন কিছু জামা কাপড় ছিল আমাদের, আমাদের রাস্তায় দেখতাম, আমি একটা দোকানে গিয়ে চা খাই, ওখানে দেখি অনেক গরিব রিক্সাওয়ালারা আসে, অনেক গরিব মহিলারা আসে যে ভিক্ষা করার জন্য, প্রতিদিনই এরা আসে, ওরা আমার প্রায় নতুন নতুন জামা কাপড় গুলা, এতগুলো জামা কাপড় ওখানে গিয়ে দিয়ে আসলাম। মানে বিষয়টা হচ্ছে আমরা তো খুব বেশি দিতে পারি নাই, বাট ট্রাই যে করতেছি যে আমাদের যা আছে তাই নিয়ে মানুষের পাশে দাঁড়ানো, এই পাশে দাঁড়ানোটাই আমাদের হচ্ছে মূল থিমটা, আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা কারো পাশে দাঁড়াই।
এই দুজনেই কিন্তু একটা ব্যাপারে একই রকম, পাশে দাঁড়ানোর ব্যাপারে, আপনি এবং আপনার ওয়াইফ দুজনের ব্যাপারটা একই রকম, দুজনেই পাশে দাঁড়াতে চান, আবার এদিকে এই দুজনও মানুষের পাশে দাঁড়ান। আমি রুবেল ভাই এবং ফারিদ ভাবির কথাও বলছি, তারাও পাশে দাঁড়ান, নিশ্চয়ই পাশে দাঁড়ান, এবং ওনাদের মধ্যেও যে ব্যাপারটা খুব মিল সেটা হচ্ছে কর্পোরেটলি দে আর ড্রিলিং উইথ স্ট্রং হ্যান্ড। দুজনে একই অফিসে কাজ করেন এবং 3 মাস যখন একই অফিসে কাজ করছেন, সেরকম একটা সময়ে আবারও ফ্যামিলি থেকে অ্যাপ্রোচ করা হলো তাদেরকে যে বিয়ে করো, বিয়ে করো, এবং বিয়ে ওনারা করলেন। কিভাবে ওই দিন থেকে ফিক্স হলো?
বিয়ের পরে ফ্যামিলির থেকে তো প্রপোজাল দিল, ফ্যামিলি থেকে প্রপোজাল দেওয়ার পরে তখন আমি বললাম যে হ্যাঁ চিন্তা ভাবনা করতে পারো, আমার কোনো সমস্যা নেই। তো ওর বাসা থেকেও ওরেও একইভাবে কথা প্রপোজাল দিল, ও তো তখন বলল যে সমস্যা নেই, তোমরা ইউ ক্যান প্রসিড। তো তখন তো এটার পেছনে যে ব্যাকগ্রাউন্ডের এত হিস্ট্রি ঘটনা, এগুলি দুই ফ্যামিলির কেউই ইনফ্যাক্ট জানে না, ইভেন আমাদের কাছেও সত্যি কথা সবকিছু মিরাকল মনে হচ্ছিল আর কি, যে হঠাৎ করেই কিভাবে কোথা থেকে কোন রিলেশন কোন জায়গায় আসে টার্ন করে।
এখানে কিন্তু একটা ব্যাপার ও স্কিপ করে গিয়েছে, আমি যেদিন হচ্ছে ফার্স্ট ফোন কলটা পেলাম, মানে জবের কনফার্মেশনের জন্য আমি কিন্তু ফার্স্ট ফোন টোকিয়ে দিয়েছি, যে হচ্ছে বাসায় জানানোর আগেও কিন্তু আমি ওকেই ফার্স্টে জানিয়েছি, ভাইয়া এরকম তো আমাকে কনফার্ম করছে এটা, তো তখন না মানে এটা যে জানাবো, ফোন দিয়ে ফোন ধরে না, তো তখন হচ্ছে আমাকে টেক্সট করলো আমি মিটিং এ, তখন আমি বললাম যে, তখন আমি এসএমএস করলাম, ঠিক আছে ভাই আমি আপনাকে পরে ফোন করবো, আপনি আমাকে টাইমটা জানান। তো পরে ও ও আমাকে রিপ্লাই করো তুমি কবে থেকে এত ফর্মাল হয়ে গেছো যে আমাকে আবার জিজ্ঞেস করতেছো কখন ফোন করব। এটা তো পরে হচ্ছে মনে হয় মিটিংটা শেষ করে মনে হয় আমাকে ফার্স্ট ফোন কলটা দেয় এবং তখন আমি বলি যে ভাই এরকম জবটা কনফার্ম হয়ে গেছে। এবং ওই দিন থেকেই না মানে এতদিনের রাগ অভিমান এত কষ্ট মানে এত আমার যে এত অভিমান ছিল কেন যেন ওই দিন থেকে না এটা ঠিক হয়ে যায়। মানে তখন মনে হচ্ছিল যে না মানে আমিও
অফিসে যখন জয়েন করো আমার পাশের ডেস্কে ও বসে, আমার পাশের ডেস্কে বসে আমার ও এটাতে ও খুব হ্যাপি ছিল যে ভাইয়ের সাথে বসছি অনেক কাজকর্ম। আগে তো ফোনে ফোনে অ্যাডভাইস নিতাম, এখন সামনাসামনি পাশে বসে শিখবো আর কি এগুলো।
তো বলতেছিলাম
তো ভাইয়া আমি খুব হ্যাপি যে আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। ওর ইন্টেনশনটা এটা ভালো অলওয়েজ যে নতুন কিছু শিখতে চাই, নতুন কিছু মানে কাজের প্যাটার্ন দেখা দিলে ওই জিনিসগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব করে। তো পরে যেটা হলো অফিস কাজ করছি, অফিসের মধ্যে ওই নর্মালি অফিসের যে ডেকোরাম আর আমাদের এখানে যেটা হচ্ছে যে কলিগরা আমরা কাজ করি সব কিছু মিলে অনেক সময় অনেক ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অনেক ব্যাপারে হয়তো আমি একটা কথা বললাম অন্যদের সাথে যত ইজি গোয়িং হয়
ওনার সাথে
ওর সাথে হয়। ও
আমার ক্ষেত্রে যেটা হতো যে দেখা যেত কি যে এটা হয়তো আমি ওকে বললে ইজিলি এটা ও করে ফেলতে পারবে কিন্তু আমার না কোথায় যেন একটা আনইজি কাজ করতো ভাইয়াকে এটা বলবো আচ্ছা ঠিক আছে অন্য কলিগকে বলবো।
আচ্ছা এটা কি বিয়ের আগের কথা?
হ্যাঁ এটা বিয়ের আগের কথা।
আর একটা ব্যাপার একটু বলে নিই লিসনার, সেটা হচ্ছে যে ভাইয়া বলছে না এই যে ফারিয়া ভাই বলছে যে ভাইয়া ভাইয়া বিয়ের আগে, কিন্তু অফিসে কিন্তু এখনো তার হাজবেন্ডকে সে ভাইয়াই বলে। যেখানে বলছিলাম যে স্ট্রং হ্যান্ডে তারা ডিল করছে কর্পোরেট লাইফ সেই সাথে সংসার, তো সব মিলে আজকে খুব মানে আসলেই খুব সুন্দর চারজন মানুষকে পেয়েছে। এটা আপনাদের অনুষ্ঠানটা শুনতে ভালো লাগছে এবং আমার তো ওনাদের সাথে আড্ডা দিতে আসলে ভালো লাগছে, স্টুডিও এনভায়রনমেন্ট ইজ ডিফারেন্ট। তো হ্যাঁ তারপরে বিয়ের ব্যাপারটা যখন হলো ফাইনালাইজ হলো তিন মাস পরে অফিসে কাজ করতে করতে তারপরে অনুভূতি এবং তারপরে কিছু
তারপরে বিয়ের তো বিয়ের ব্যাপারে হঠাৎ করি আর কি ওর আব্বা ওর ফ্যামিলি ঈদের মধ্যে ঈদের পরের দিন আমাদের বাসায় যায়। বাসায় যাওয়ার পর আসে ওর ফ্যামিলিতে খুব পজিটিভ একটা ফিডব্যাক দেয় এবং আমার ফ্যামিলির একটা জিনিস আমি বলবো অনেস্টলি এটা ও বলে যে আমার ফ্যামিলি কিন্তু বাই দিস টাইম ওর ফ্যামিলি কিন্তু ওর বাসায় কিন্তু আর যায়নি যায়নি জাস্ট ওর ফ্যামিলি যখন বলছে ওকে একটি আর আমাকে যখন জিজ্ঞেস করছে আমি যখন বলছি হ্যাঁ আমি আমার প্রবলেম নেই তো তখন ওরা ওইটাতেই কনফিডেন্ট যে না ঠিক আছে কনফার্ম করে দিছে। ওদের ইভেন যখন ওদের বাসায় যাওয়ার ডেট ফিক্সড হয় যে আমরা 14 ডিসেম্বর ওদের বাসায় 14 সেপ্টেম্বর আমরা ওদের বাসায় যাব, দিস ইজ ফার্স্ট টাইম, হ্যাঁ তো প্রথম আমরা ওদের বাসায় যাচ্ছি এবং ওই দিনই আমরা এঙ্গেজমেন্ট করাই ফেলবো প্ল্যান ছিল আর কি। তো যে কারণে আসলে আমাদের রিলেটিভস গেস্ট কাউকে ওইভাবে বলিনি, যে প্রথম যাচ্ছি ওদের বাসায় সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এঙ্গেজমেন্ট করাই নিব। তখন আমরা ওদের বাসায় যাই প্রথম আসি আর কি ওদের বাসায়। তো ওদিন আসার পরই মানে এর মাঝখানে এঙ্গেজমেন্ট হবে যেহেতু আমাদের আর আমাদের আসলে দুজনের কালার চয়েসের ব্যাপারে একটা জায়গায় হচ্ছে পার্পলের প্রতি একটা ফ্যাসিনেশন
তাই তো দেখছি
আর আমাদেরকে আসলে সবাই পার্পল কাপল হিসেবে
ওইভাবে
আমরা দেখা যায় ফেসবুকে যদি অন্য কালার নিয়ে ছবি মানে ড্রেস আপ পরে ছবি দিই সবাই বলে তোমার পার্পল পরো নাই কেন তোমাদের
এই কালার। আজকে বলতেছিল আজকে এক জায়গায় যাচ্ছে তখনও বলতেছিল যে এইটাই যে কালারটাও তাহলে সেই এখানে যেহেতু ভালোবাসার গল্প বলবো তো অবশ্যই আমাদের আমাদের কাপলটা যেহেতু পার্পল কাপল নামে পরিচিত আমরা পার্পলটাই পরে যাই। তো
আমি কিন্তু এতক্ষণ বুঝি নাই ব্যাপারটা শুনলি এবং লিস্টার আপনারা ফেসবুকে দেখে ফেলেছেন অলরেডি আমাদের ছবি এবং দুটো কাপড়ের ছবি আমিও আছি আমাদের সাথে ছবিতে, তো পার্পল কালারের কাপড় কিন্তু পরা নাইস।
তো এটা একটা তো ওর বাসায় যখন যাই আমরা এঙ্গেজমেন্টের প্ল্যান করি দুজনে পার্পল
পছন্দ
এবং ও আরেকটা মজার বিষয় বলি এই রিংটা আমার যে রিংটা ইউজ করতেছি ওর হাতে আছে
একই
এই রিং দুইটা এই দুইটা পার্পল ও খুব কষ্ট করে ম্যানেজ করছে পার্পল খুঁজে বের
করে।
আচ্ছা এই পার্পল কালারের কাপড় সবসময় জোগাড় করতে কষ্ট হয় না?
সবসময় জোগাড় করতে কষ্ট হয় না বাট মানে কিছু কিছু জায়গাতে তো স্বাভাবিকভাবে সবসময় তার পার্পল পরি না বিভিন্ন সময় আর কি পরা হয় আর এটার সাথে আসলে আমার আমি অফিসিয়াল একটা ব্র্যান্ড লুক আফটার করি সেই ব্র্যান্ডটার কালারটাও পার্পল ব্র্যান্ডিং করে যে কারণে আসলে হয়ে যায়
না মানে সবাই যেমন অফিসে আমাকে বলে আসলে তো তোমার আগে পার্পল পছন্দ ছিল না তুমি ভাইয়াকে দেখে এখন তোমার পছন্দ, কিন্তু আমি তখন এদেরকে এটাই বিশ্বাস করাতে পারি না আমি যখন প্রিভিয়াস অর্গানাইজেশনে ছিলাম তখন এটা আমার খুব পছন্দের কালার ছিল
ওইটাও কাকতালিও আর কি
এটাও কিন্তু কাকতালিও সিরিয়াসলি।
তো তারপরে
তারপরে যেটা হচ্ছে যে ওদের বাসায় যায় তো এঙ্গেজমেন্টের প্ল্যান ছিল এঙ্গেজমেন্টের প্ল্যান থাকার কারণে যেটা হচ্ছে পার্পল কাপল যেহেতু তখন গোয়িং টু বি পার্পল কাপল দ্যাটস ওয়াই এই গেট আপটা ছিল আমাদের।
আচ্ছা আচ্ছা
এবং বিয়ের মধ্যে কিন্তু এটাই পড়া ছিল
তাই
আজকে আপনার প্রোগ্রামে যেটা পড়ে এসেছে সেটা বেসিক্যালি আমাদের বিয়ের গেট আপ
তাই তো। তো আমি একেবারে বিবাহিত জীবনের গল্পে
বিয়ে আমরা বিয়ে পেয়ে
থ্যাংক ইউ
এটা টোটালি আপনার অনারে যে আজকে যেহেতু বিবাহিত জীবনের আমরা এটা
আসলে মনে হচ্ছিল আজকে অন্য কোন ড্রেস চুজ করাটা মনে হচ্ছিল যে এটা ঠিক হবে না, ফেয়ার না, মনে হচ্ছিল যেহেতু আজকে আমরা আমাদের গল্প বলবো তো গল্পটা শুরু হয়েছে যে কস্টিউম দিয়ে সেটাই আজকে
বলবো, মানে
এরকম একটা
আমার অনেক ভালো লাগলো জানেন, সিরিয়াসলি দ্যাটস মাই প্লেজার, মানে আমি এতটা ভাবতে পারিনি,
না দ্যাট ইজ ভেরি ট্রু,
মানে বিয়ের দিন মানুষ যেগুলো পরে সেগুলো সারা জীবন অন্যভাবে যত্ন করে রেখে দেয়,
না না এটা বিয়ের পরে, ইভেন মজার বিষয় হচ্ছে বিয়ের পরে কিন্তু এটা ফার্স্ট আজকে এই ড্রেসটা পরেছি,
এই ড্রেসটা এই ফাফ পড়েছে বিয়ের পর,
লিসনার দেখুন মানে শুধু আমার জন্য না কিন্তু এটা আপনাদের জন্য, সো এটা কিন্তু অনেক বড় সম্মান ওনারা করে গেলেন আমাদেরকে, সেই হিসাবে হয়তো আমরা ওনাদেরকে কিছুই করতে পারলাম না, যাই হোক এই আফসোসটা আমি রাখলাম, এই আফসোসটা আমি হয়তো কোনোদিন পুষিয়ে দেবো কোনোভাবে। তো তারপরে বিয়েটা যখন হলো এটা কি শুনবো নাকি একবার শেষে ফিরে এসে আবার শুনবো?
বিয়েটা তারপরে যেটা আসলাম, আসার পরে ওদের বাসায় এঙ্গেজমেন্টের প্ল্যান করে আসলাম যখন, তো যে আমার সাথে সাথে আমার একটা ফ্রেন্ড ছিল আর ফ্যামিলি মেম্বার ছিল, আর কেউ ছিল না, ওদের ফ্যামিলি তো কেউ ছিল না, জাস্ট ওদের খালামুনি আর আমাদেরকে সময় দিল যে জিজ্ঞেস করলো যে তোমাদের ডিসিশন কি, তো তখন আমরা বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমরা বললাম ওকে এগ্রিড, তারপরে ওয়ান আওয়ারের মধ্যেই আর কি ওনার অ্যারেঞ্জ করলো সব।
তখন গুজবাম্প হচ্ছিল কি আপনার মধ্যে, কিরকম অনুভূতি হচ্ছিল?
না ওরকম না ফিলিং কাজ করতেছিল না, মানে আসলে তখন দেখে এমনও হয়েছে যে মানে সাজগুজি করবো নাকি বিয়ের প্রিপারেশন নিব, হুট করে হচ্ছে এরকম মানে বলছে যে ঠিক আছে তাহলে কাবিনটা করে ফেলি, তবে হ্যাঁ তবে ডেফিনেটলি তখন খুব ভালো লাগা কাজ করছে সেটা বিয়ন্ড এক্সপ্লেনেশন,
মানে এটা কি কার্ড বিলি করে ব্যাপারগুলোর অবকাশ ছিল?
না না কার্ড বিলি করে কোনো অপশন না,
কার্ড বিলি করার প্রোগ্রাম আমাদের সামনে আসছে,
ও হ্যাঁ সেটাই,
আমাদের তো এখনো রিসেপশন হয়, তো এটা হচ্ছে তখন ওই যে বর্ষে যে আসবে আমি বউ সেজে থাকবো ওই ব্যাপারগুলো কিন্তু এখন আমাদের হয়নি, বাট এটা আপকামিং প্রোগ্রাম,
এটা কবে কবে নাগাদ? আমি থাকতে চাই ভাই এরকম একটা কাপল আপনার বিয়েটা আমি থাকতে চাই। এবং ভাইদের কাছে আসি, তারা কেমন হয় আমরা একটা বিরতি নিয়ে ফেলি নাকি, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, তারপরেই আমরা বাকি গল্পটুকু শুনবো, চলছে হ্যালো 920 বিবাহিত জীবনের গল্প, সেতু আছে এবং ফ্যান্টাস্টিক দুটা কাপল আছে, কোথাও যাবেন না।
হ্যালো 8920 বিবাহিত জীবনের গল্প।
ওকে ডিয়ার লিসনার্স, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে এবিসি রেডিও 89.2 এফএম এ, এবং শুনছেন হ্যালো 8920 বিবাহিত জীবনের গল্প, আর দুটা ফ্যান্টাস্টিক কাপল আছেন তাদের মাঝখানে আমি বসা, বেসিক্যালি ওনারাই শো এর মধ্যমণি, আমি ধরে নেন যে আমি সাইডে বসা, কারণ অনেক সুন্দর একটা আড্ডা হচ্ছে এবং আপনারা খুব আনন্দ পাচ্ছেন বিকজ অফ এখানে যারা আজকে এসছেন ওনারাও খুব আনন্দ নিয়ে আজকে আড্ডাটা দিচ্ছেন, এবং খুব লম্বা একটা আড্ডা হয়েছে বাট আমরা টেরি পাই নাই যে প্রায় রাত একটা, মাই গুডনেস কি হচ্ছে ভাই, টায়ার লাগছিস নাকি রাজু ভাই? রাজু ভাই মাইকে আসেন, মাইকে চলে আসেন,
আড্ডায় ভালো লাগছে, একটা দুইটা তিনটা কোনো ব্যাপার না,
রাইট, না এইটাই তো অনেক কিছু যে এত দূর থেকে আসছেন এত দূরে যাবেন বাট তারপরও কিছু মনে হচ্ছে না, তো যাই হোক যারা ছিলেন আমি কোনোভাবেই আপনাদের টেক্সটও পড়তে পারিনি বা এসএমএসও নিতে পারিনি ফোনও নিতে পারিনি, আই এম সরি, বাট লাস্টের দিকে ট্রাই আমি করবো কারণ আপনারা দেখছেন যে আড্ডাটা খুব জমছে, একেবারে জমে বরফ অথবা অন্য কিছু হয়ে গেছে, তো ইন দ্যাট কেস নেওয়া গেল না। আচ্ছা আমরা কোথায় যেন ছিলাম, এত দীর্ঘ আড্ডায় না আমি মাঝে মাঝে আউলাই, যাই হোক আপনাদের কাছেই যাই, পুরনো কাপড়টার কাছেই যাই, একবার শেষের দিকে বিয়ের কোনো কিছু যেটা বলছিলাম যে ট্রেডিশনাল যে ফ্যাক্টস গুলো থাকে বৌভাত অথবা আর যেসব ব্যাপারগুলো থাকে এগুলোর কোনোটার মধ্যে দিয়ে আপনারা জাননি কিন্তু তার চেয়ে অনেক বেশি কিছু আপনি আপনার লাইফে পেয়েছেন রাজু ভাই ভাবির কাছ থেকে, তো এখন একটা সময় ভাবি বলছিলেন যে হসপিটালাইজ ছিল বিয়ের পরে, বিয়ের কতদিন পরে অসুস্থতা বাড়লো?
বিয়ের 4-5 মাস,
জুনের 2 তারিখে অসুস্থ হয়ে বেশি, বিয়েটা কবে হয়েছে?
বিয়ে হয়েছিল জানুয়ারির 13 তারিখ,
জানুয়ারির 13 তারিখ মানে
2016
যাই হোক একটা দুটো বছর মিস করে গেছেন, যদিও এটা একটা কাপলের জন্য জানি না কতখানি সুখ কর,
আমাদের পরিচয় হয়েছে 2016 জুনে অথবা জুলাই, 17-তে বিয়ে হয়েছে।
আচ্ছা তো তারপরে এখন ফ্যামিলির কি কেউ কেউ মেনে নিয়েছে এতদিন?
তারপর আমরা তো সবাইকে জানালাম রাজীব আইসিউতে ভর্তি হওয়ার পর, রাজীব যখন আইসিউতে আমি একা একা দৌড়াচ্ছি কোথায় যাব, কোন ডাক্তারের কাছে গেলে ভালো হয়, কে ভালো সাজেশন দিবে,
অনেক
টাকা পয়সা।
আমি একটু বলি রোমানের ধৈর্যের কথাটা বলি, যে আমার এত ভালোবাসে সে একটা প্রমাণ। আমি 2 তারিখে রাতে ডায়ালাইসিস করলাম, ডায়ালাইসিস হঠাৎ শ্বাস নিতে পারছিলাম না, কারণ আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছিল এবং ঠান্ডা লাগার কারণে নিউমোনিয়া হয়ে গেছিল। ডায়ালাইসিস পরে যেহেতু আমি শ্বাস নিতে পারছি না, ডক্টরকে ফোন করা হলো, আইসিইউ থেকে ডক্টর আসলো, ডক্টর আসলে বললো এখনই হসপিটালাইজড করাতে হবে এবং আইসিইউতে নিতে হবে। তো সেখানে রোমানা একা, আমাদের ফ্যামিলি আর কেউ নেই। ও এখন কি ডিসিশন নেবে, রাত তো তখন বাজে 4টা, রাত তো 4টা বাজে, কাকে ফোন করবে বা কে আসবে, সে কোন ডিসিশন নিল না। সে ডক্টর কথা শুনলো,
ও যেখানে ডায়ালাইসিস নিচ্ছিল
সেখানে
সিট খালি ছিল না, ডক্টর আমাকে দেখে বাইরে নিয়ে এসে বললো যে ওনার এখন আইসিইউ লাগবে, আপনি অন্য কোথাও নিয়ে যান, এটাই শেষ কথা। এরপর আর আমার কাছে কিন্তু কিছু জানতে আসেন না, আপনি যত তাড়াতাড়ি পারেন ওনাকে আইসিইউতে নিয়ে যান।
ওকে,
তো সেখান থেকে ওই সময়টাতে ও মানে ওই সময়টা ও যে কিভাবে হ্যান্ডেল করছে সেটা বলি। সেটা হচ্ছে ওখানে অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সকে কল করা হয়েছে, অ্যাম্বুলেন্স রাত্রবেলা ড্রাইভার আসে, রাত ভোরের দিকে আসছে, 4:30-5টার দিকে আসে। আসার পর আমার সাথে সাথে হসপিটাল নিয়ে গেল। হসপিটাল নেওয়ার পর প্রথমে একটা হসপিটাল নিল ঢাকার জেইন রোডের, তো সেখানে আমাকে রাখলো না, ওদের আইসিইউ খালি নেই। আচ্ছা যাই হোক, তো যাই হোক আমরা
ওই দৌড়ি করে একটা
হসপিটালে গেলাম। যাওয়ার পর আরেকটা হসপিটালে গেলাম, ওরা বললো যে হ্যাঁ আইসিইউ খালি আছে। তো ডক্টর আমাকে দেখলো, দেখার পর সময় ওকে ডেকে বলছিল
ওর হাতে স্যাচুরেশনের ইয়া লাগানো ছিল, ওইটা ধর অক্সিজেন স্যাচুরেশন অনেক কম দেখাচ্ছে, যে 80 নিচে 71 কি 2, যেখানে 100% থাকতে হয়, 90 উপরে থাকলে ভালো ধরেন। তো ওইখানে আমি ওদেরকে বলতেছি এখন আইসিইউতে নিতে হবে, ডাক্তার দেখে দিয়েছে আইসিইউ ডাক্তার, আপনাদের আইসিইউতে নেন। এখন ওই হসপিটালের যে লোকগুলো এরা বলতেছে আগে আমাদের ডিউটি ডাক্তার দেখবে, উনি যদি মনে করে যে আইসিইউতে নিতে হবে তারপর নিতে হবে। এতক্ষণ সময় ছিল না, রাজীবের প্রচন্ড কষ্ট হচ্ছে, হুইল চেয়ারে বসানো, উনি ডাক্তার ঘুমাচ্ছে, তাকে আস্তে আস্তে ডাকছে। তো আমি দৌড়ে যে ডাক্তারকে ডেকে নিয়ে আসলাম এবং আমি বললাম, আমি পরিচয় দিলাম যে আমি একজন সিস্টার, আমি বুঝতে পারতেছি দেখেন স্যার স্যাচুরেশন অনেক কম। তখন স্যার বললো যে আমার দেখার দরকার নাই, ওকে দৌড়ায় ইয়াতে নিয়ে যাও, আইসিইউতে নিয়ে যাও। তারপর ওকে নিয়ে আইসিইউতে ঢুকলাম, ওরা গেট লাগিয়ে দিল রাজীবকে ভিতরে রেখে, বাইরে থেকে অপেক্ষা করতেছি। ডাক্তার আমাকে কল করলো, ওনার আসলে কি হয়েছে, কেন আমি আইসিইউতে নিয়ে আসলাম, যে উনি তো সিকেডি পেশেন্ট, এরকম হঠাৎ করে ডায়ালাইসিস এসে অসুস্থ হয়ে গেছে, ডাক্তার বলছে আইসিইউ লাগবে এই জন্য নিয়ে আসছে। তারপর ওরা দেখলো স্যাচুরেশন অনেক কম, সিলিন্ডার থেকে অক্সিজেন মাস্ক দিয়ে দিচ্ছে ফুল দিয়ে, তাতে কাজ হচ্ছে না, মনিটরে দেখছে অক্সিজেন স্যাচুরেশন কমেই যাচ্ছে। আমাকে বললো যে আপনি প্রস্তুত থাকেন যে কোনো সময় খারাপ খবর শুনতে পারেন।
তো এটা কয়দিন হয়েছে তখন?
ওই যে বলছে যে আপনি তো জানেন যে এইরকম পেশেন্ট যে কোনো সময় মারা যেতে পারে। বললাম হ্যাঁ জানি, যে প্রস্তুতি নিয়ে থাকেন, আমাদের কিছু করার নাই, তবে আমরা যথাসাধ্য চেষ্টা করব। তারপর বের হয়ে আসলাম।
আমি একটু বলিনি এ সময় যে সেটা হচ্ছে যে এটা কিন্তু বিবাহিত জীবনের গল্পই হচ্ছে, কারণ একটা বিবাহিত কাপলের জীবনে যা যা ঘটেছে তাদের হয়তো সেই সব মজার ঘটনাগুলোর মধ্যে দিয়ে তারা জাননি, কিন্তু তারা এইসব ঘটনার মধ্যে দিয়ে গেছেন এবং এটা একটা বেস্ট কাপল। আজকে দুটো কাপলই বেস্ট, দুইটা আলাদা আলাদা জায়গা থেকে, কারণ আপনারাই জাজ করতে পারছেন, এখানে জাজমেন্টের কোনো জায়গা নাই, আমরা জাস্ট বসেছি, আড্ডা দিচ্ছি, কথা বলছি, কিন্তু এরকম একটা ডাউন একটা ইমোশন আমাদেরকে জেঁকে বসেছে এখানে আমরা 5টা মানুষ। কারণ হচ্ছে যে এই দুটো কাপলের যে লাইফের স্ট্রাগল, বেঁচে থাকা নিয়ে স্ট্রাগল, সেখানে বেঁচে থাকাটা কিরকম, আমরা মারা যাব সবাই সেটা সবাই জানি, তারপরে আমরা জীবিকা অর্জনের জন্য স্ট্রাগল করি, দ্যাটস দ্য আদার ফ্যাক্ট। কিন্তু আজকের এই কাপলটার বিষয় হচ্ছে যে মানে দুটো কিডনি অচল, সেই মানুষটার মানে এখনো সেরকম একই অবস্থা, কিডনি ট্রান্সফার করার কথা, ট্রান্সপ্লান্ট হয়নি এখনো, যেটা আমি বুঝতে পারছি। তো বিবাহিত জীবনের গল্পই হচ্ছে লিসনার, একটা মানুষের বিবাহিত জীবনের পরবর্তী ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা আমরা শুনছি। জি ভাবি, তারপরে
এখন রমজান মাস ছিল, লোকজন এসেছিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, কিন্তু আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, সবাই সেহরি খেয়ে ঘুমাচ্ছিল, তারপর খবরটা পেয়েছে, তারপর আসছে। তারপর সেদিন সারাদিন এরকমই গেল, রাজীব কথা বলতে পারছে না, শ্বাস নিচ্ছে খুবই কম, অক্সিজেন স্যাচুরেশন অনেক কম, সেদিন শুক্রবার কোনো কনসালটেন্ট ডাক্তার আসছে না। এরকম করে কেমন করে যেন দিনটা পার হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, ঘরের মধ্যে ছিলাম। তারপর দিন সকালবেলা আইসিইউ ডক্টর আমাকে ফোন দিয়ে বললো যে আপনি একটু আসেন কথা বলবো। তারপর ডেকে বললো যে আমরা সকালবেলা রাজীবের ব্লাড নিয়ে টেস্ট করেছি, এমনিতে মেশিনে স্যাচুরেশনে দেখেছি অক্সিজেন কম পাচ্ছে, ব্লাড টেস্ট করেও দেখছি ও মাত্র 40 48% এর মতো অক্সিজেন পাচ্ছে। তো এইভাবে আর মনে হয় আমাদের পক্ষে এমনি রাখা সম্ভব না, ওকে আমরা লাইফ সাপোর্ট নিয়ে নিই। তারপর আমি বললাম স্যার যেটা ভালো মনে করেন নিয়ে নেন। তারপর লাইফ সাপোর্টে নেওয়ার সব ব্যবস্থা করলো, আমার কাছ থেকে বর্ণ সই নিল, তার কিছুক্ষণ পর আবার ডেকে পাঠাইলো। গেছি তারপর দেখতেছি রাজীবের স্যাচুরেশন যে ওরা বলছিল 48%, আমি তাকিয়ে আছি 33-35, তারপর দেখতেছি আস্তে আস্তে কমে যাচ্ছে 25। আমাকে ডাক্তার বললো কি যে এইরকম দেখতেছেন না, এরকম যদি 15 মিনিট থাকে ওর ব্রেনে অক্সিজেন পৌঁছাবে না, আমাদের আর কিছুই করার থাকবে না, আল্লাহকে ডাকেন। এরপর একদম মনিটরে ফ্লাড দেখাচ্ছে, কিছুই নাই, কোনো মানে কোনো স্যাচুরেশন দেখাচ্ছে না, ব্লাড প্রেশার দেখাচ্ছে না, কিছু নাই। আমি মানে কান্না করব না কথা বলবো কি করব বুঝতেছি না। ডাক্তার অনেক চেষ্টা করতেছে, তো সিস্টারের কাছে বলতেছে আমাকে এখন ট্রাকিয়াম দেন, এই দেন, সেই দেন, অনেক কিছু চেষ্টা করতেছে। কিন্তু রাজীবের মনে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে, কিছুক্ষণ পরে আর কি এতক্ষণ ওর কোনো সারা শব্দ নেই, অনেকক্ষণ পরে হাত পা মনে হয় খিঁচতেছে, এরকম নড়াচড়া করার চেষ্টা করতেছে। তারপর আবার আরো ওষুধপত্র দিল, অনেকক্ষণ
প্রোপোফল দিছে।
তারপর আমি তাকাই দেখতেছি কি যে ইয়েতে মনিটরে আবার স্যাচুরেশন দেখা যাচ্ছে, আবার ওই থার্টি ফাইভ, আবার 45, এরকম করে উপরে উঠতেছে। এবং আমি দেখলাম যে একদম 90 উপরে উঠে গেল। আমি তারপর ওইখানে আর দাঁড়ায় থাকতে পারতেছি না যে আমার এই কথাটা সবাইকে জানানোর দরকার। তো তখন রাজীবের বাবা চলে আসছে, সে বাইরে বসা ছিল। তারপর আমি দৌড়ে এসে বললাম, ও আমি তখন কান্না করতেছি বাইরে আসার পরে, আমার অনেক চিৎকার করে কান্না করতে ইচ্ছে করতেছে যে আমি চোখের সামনে কি দেখলাম যে রাজীব একদম শেষ হয়ে গেল,
ওইখান থেকে জীবিত হয়ে গেল,
ওইখান থেকে ফিরে আসলো। সেদিন আমি অনেক কান্না করেছিলাম,
চিৎকার করেই কান্না করার কথা, 4 মাসের একটা সংসার।
তারপর সেখানেই 11 দিন থাকলো রাজীব।
ওকে,
তারপর ওইখানে ডায়ালাইসিস চললো, ওইখানে ওরা টিউব দিয়ে খাবার দিত, নাক দিয়ে, নেজাল টিউব দিয়ে।
তারপরে এই ভাবে যে ফিরে আসলো, তারপরে থেকে এখন সুস্থ এরকম না?
তখন আমি মনে হয় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে রাজীবের জন্য একটু সবাই দোয়া করেন রাজীব হসপিটালে। তখন আমার ফ্যামিলি, ওর ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই জেনে গেছে যে আমরা বিয়ে করে ফেলছি।
আচ্ছা, তারপরে আর কোন ফ্যামিলি হয়তো এই নিয়ে কোন উচ্চবাচ্চ করেনি, করার কথাও না।
তারপর আমার ফ্যামিলির লোকজন ফোন দিয়েছে, আমি এরকম খারাপ অবস্থায় আছি আর এই ব্যাপারে।
রাইট, আমি এটাই ভাবছিলাম। তো এখন ফাইনালি যেটা জানতে চাই যে এরকম একটা অবস্থার পরে ফ্যামিলি বিয়ে কেন করছো, কি করছো, এগুলো নিয়ে আর কোনো মাতামাতি করবে না, এটাই স্বাভাবিক। আর মানে এখন আপনি যে ভাবিকে বলছি যে কিডনি যে আপনি দিবেন, সেই প্রসেসটা কতদূর কি?
সেটা তারপর আইসিইউ থেকেও বের হওয়ার পরের মাসেই আমরা সব প্রস্তুতি নিয়ে দিল্লিতে চলে যাই, ওইখানে আমরা কিডনি দিব। কিন্তু ওই যে আইসিইউতে যেদিন নেওয়া হয়েছে সেদিন রাতে রাজীবের 2 ব্যাগ ব্লাড নিতে হয়েছিল, হিমোগ্লোবিন অনেক কম ছিল, আমরা তখন জানতাম না। আমি একবার শুনেছিলাম যে ব্লাড নিলে অ্যান্টিবডি বেড়ে
যায়, এটা অবশ্যই দরকার। সেটা হচ্ছে যেহেতু আমি গত 3 বছর যাবৎ, মানে এখন তো 4 বছর হয়েছে, গত বছরের আগে থেকে 3 বছর থেকে আমি ডায়ালাইসিস নিচ্ছি। তো ফিনান্সিয়াল একটা যে ব্যাপার থাকে, প্রতি মাসে প্রায় 70-80 হাজার টাকা, প্রায় 1 লাখ টাকা খরচ হতো,
7-8 হাজার টাকা বোধ হয় পার ডায়ালাইসিস।
হ্যাঁ হ্যাঁ, প্রায় 1 লাখ টাকা খরচ হতো প্রতি মাসে। তো আমার ফ্যামিলির পক্ষ থেকে এটা বেয়ার করা কোনো মতেই সম্ভব ছিল না,
যে
3 বছর সেটা সাফার করে ফেলছে অলরেডি,
কোনো মতে সম্ভব ছিল না।
হিমোগ্লোবিনের জন্য ইঞ্জেকশন নিতে হতো, তখন
ইঞ্জেকশন নিতে পারিনি আমি, এই জন্য ব্লাডটা আমার লাগছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওই সময় আমার কাছে আমার পকেটে 5 টাকা ছিল, সত্যি কথা বলি আমি, আমার পকেটে ওই দিন 5 টাকা ছিল যেদিন আমি অসুস্থ হই। রোমানের কাছে তেমন মনে কোনো টাকা ছিল না, তো আমি জানি না কিভাবে টাকার অ্যারেঞ্জ হয়েছে। হসপিটাল বিল ছিল 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা
অনেক কিছু ছাড় দিয়ে,
হ্যাঁ অনেক ছাড়টা দিয়ে 2 লক্ষ টাকার বিল ছিল ওই 10 দিনে। তো কিভাবে যেন অ্যারেঞ্জ হয়েছে আমি জানি না, ওই আপনি স্বজন যারা আসে ওরা কিছু টাকা দিছে, ওই 2 লক্ষ ওখানে 1 লক্ষ টাকা ওরা বিল করছে। এখন আমরা আমি যে ছুটি দিছে, ডিসচার্জ দিছে, সেই ডিসচার্জে আমি তো বাসায় আসবো, এখন বাসায় আসার পরে দেখি আমার 1 লক্ষ টাকা ডিউ, সেই টাকাটা কে দিবে?
আচ্ছা,
তো এটা কাউকে বলতেছিলাম না, আমার বন্ধুদের বলতেছিলাম। আমি খুব লাকি আসলে, আমার বন্ধুরা খুবই ভালো, খুবই ভালো। এই বন্ধুরা আমাকে কিন্তু গত 3 বছর এইভাবে সাপোর্ট করে গেছে, হ্যাঁ এই বন্ধুরা ওরা সবসময় সাপোর্ট করে গেছে আমাকে। আমার একটা ডায়ালিসিস ওরা মিস হতে দেয় নাই, যে প্রতিটি ডেটে যখন ডায়ালিসিস লাগবে ওরা টাকা নিয়ে হাজির। তো দেশ বিদেশে বন্ধু বান্ধব ছিল, আত্মীয় স্বজন ছিল, শুভাকাঙ্ক্ষী অনেকেই ছিল। তো ওই বন্ধুরাও 1 লাখ টাকা দিল, এখন আরো 1 লাখ টাকার দরকার, এখন কি করি? হঠাৎই আমার আরেকটা বন্ধু, ঢাকার বন্ধু, এ আমার লাইফের যে বন্ধু পাঞ্জাবি কিনে দিচ্ছে, লাইফের অন্যতম সেরা বন্ধু, আমি জানি না, ও একদিন আমাকে দেখতে আসছে হসপিটালে আইসে ওর হাতে টাকা দিয়েছে, ওর হাতে ওটা নেই, ওর ব্যাগটা নিয়ে টাকাটা দিয়ে গেছে ব্যাগের ভিতরে, তখন আইসিইউ থেকে আমাকে বেডে নিছে,
হসপিটালে কেবিনে ছিল,
তখন ওর ব্যাগে টাকা দিয়ে গেছে, টাকা দিয়ে বলল যে ভাবি চলে যাই, টাকা কিছু টাকা দিছি। তো আমি ভাবছি যে কয় টাকা দিছে, ডিসচার্জ নিতে পারবো কিনা, ও বলে ভাইয়া তো এক লাখ টাকা দিয়ে গেছে, ও নিজেই এক লাখ টাকা দিয়ে গেছে। তো আমরা তখন ওই এক লাখ টাকা দিয়ে আমরা ডিসচার্জ নিয়ে বের হয়ে গেলাম। তখন আমরা আবার সাফার করতেছি, যখন ইন্ডিয়াতে যাবো আমরা, ও তো আমাকে কিডনি দেবে, কিডনি আর দিল, বাট ট্রান্সপ্লান্টের তো খরচ আছে একটা, যেহেতু বাংলাদেশে ট্রান্সপ্লান্ট করতেছে না এখনো না, বাংলাদেশ হসপিটাল নাম বলবো না, একটা ডক্টর কাছে গেলাম, উনি বলে যে তোমরা নতুন বিয়ে করছো, এক বছর এখনো হয়নি ঠিক মতো, তোমার ট্রান্সপ্লান্ট আমরা করবো না, এটা আমরা করবো না।
আচ্ছা কারণটা কি?
কারণটা নতুন বিয়ে করছে, ওই মেয়েটা ফ্রড কিনা বা টাকার বিনিময়ে সে আমাকে এরকম করতেছে কিনা বা কিডনি দিচ্ছে কিনা, কিডনি বেচা কিনা করতেছে কিনা,
পরে দেখা যাবে এই মেয়ে তোমার নামে কেস করবে, আমার নামেও কেস করবে, আমি এই
রিস্কটা
নেব না। যেতে চাই না,
ডক্টরটা আমাদের ফাইলটা ছুড়ে ফেলে দিল, আসলে সত্যি কথা যেটা আমার দেখলো না। তখন আমরা ওই যে রোমান স্ট্যাটাস দিছিল, রোমান স্ট্যাটাস দেওয়াতে আমার এক ফেসবুক ফ্রেন্ড, খুবই সিনিয়র বড় ভাই, অলোক মিত্রর নাম, বিক্রমপুরের, উনি দেখছে। উনি দেখার পর আমার ওখানকার এক বড় ভাই বিদ্যুৎ ভাই, বিদ্যুৎ ভাইকে বলছে। তো বিদ্যুৎ ভাই কি করছে, হ্যাঁ রাজীবের এই অবস্থা আর আমি জানি না এই ব্যাপারটা, যাই হোক পরে বিদ্যুৎ ভাইয়ের ব্যাপারটা জানলো, বিদ্যুৎ ভাই জানার পর বিদ্যুৎ ভাই সবাইকে নক করলো যে রাজীবের জন্য কিছু টাকা লাগবে, ইন্ডিয়া যাওয়া ট্রান্সপ্লান্ট করবে। তো সেই বিদ্যুৎ ভাইয়ের এই নকের কারণে ইন্ডিয়াতে আমরা চলে গেলাম। ইন্ডিয়াতে চলে যাওয়ার পর আমাদের সব ঠিকঠাক সবকিছু, আমাদের ডেট হয়ে গেল ট্রান্সপ্লান্ট হবে, ডেটের আগে ওরা একটা ক্রসমেস করে, ওরা নিজেরা একটা ক্রসমেস করে, সেই ক্রসমেসে দেখা গেল আমাদের পজিটিভ আসলো
রেজাল্ট,
নেগেটিভ আসা দরকার, ওটা পজিটিভ আসলো, পজিটিভ আসা মানে ট্রান্সপ্লান্ট হবে না, ট্রান্সপ্লান্ট মানে কেন চেষ্টা করলো, আবার করলো পরীক্ষাটা, আবারও পজিটিভ, খুঁজে পাচ্ছে না কেন পজিটিভ। পরে ডক্টর, ইন্ডিয়ান ডক্টর বললো তোমার সম্ভবত অ্যান্টিবডির পরিমাণ বেশি শরীরে, অ্যান্টিবডি, কারণ কি জন্য স্যার, কারণ এই জন্যই তুমি সম্ভবত রক্ত নিয়েছিলা, বললাম জি স্যার আমি তো ব্লাড দিয়েছি, এটার কারণে তোমার অ্যান্টিবডি বেশি, সেটাও টেস্ট করছে, সেটা টেস্ট কনফার্ম হল, হ্যাঁ তুমি রক্ত নিছো, এই জন্য অ্যান্টিবডি বেশি, ট্রান্সপ্লান্ট করা যাবে না। এখন যদি ট্রান্সপ্লান্ট করি, ও কিডনিটা ওই অ্যান্টিবডি অ্যান্টিবডিগুলো ওর কিডনিটা ফিল করে ফেলবে, কিডনিটা থাকবে না। তো ডক্টর আমাদের বুঝালো, আমরা বাংলাদেশে ব্যাক করলাম, চলে আসলাম, বলে ছয় মাস পরে আমাদের সাথে যোগাযোগ করো, ছয় মাস পরে তোমার অ্যান্টিবডি কমে যাবে। তো আমরা বাংলাদেশে চলে আসলাম, বাংলাদেশে
ছয় মাসটা কি খুব রিস্কি না?
তারপর এক বছর হয়ে গেছে,
এখন ভাগ্যের জোরে আপনি টিকে
আছেন,
টেস্ট রিপোর্ট ভালো আসছে, এখন ট্রান্সপ্লান্ট করা যাবে, কিন্তু আমরা আর যেতে পারছি না।
কেন
সবাই করে ফেলছে, এখন তো আমাদের আর টাকা পয়সা নাই, এই অবস্থায় আছে,
একেবারে তীরে এসে তৈরি ডোবার মতো পরিস্থিতি।
হ্যাঁ এখন এই অবস্থাতে আমরা আছি।
যাই হোক কি বলবো আমি জানি না, আপনার যেভাবে সবকিছু জোগাড় হয়েছে আজকের এই অনুষ্ঠানটা হয়তো সে কোনো কিছু ম্যানেজ করে দিতে পারে, আমি নট শিওর, আমি কাউকে রিকোয়েস্ট করছি না, অনুষ্ঠানটা শুনে আগে অনেকে সাপোর্ট দিয়েছেন, বাট আমি ওই ব্যাপারে সবসময় বলি যে কারোর যদি কখনো ইচ্ছে হয়, আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্যও না আমি সাপোর্ট বা সাহায্য জন্য রিকোয়েস্ট করব, পার্সোনালি হয়তো রাজীব ভাইকে নক করবে কোনো একটা ওয়েতে হবে, যেহেতু এরকম একটা মানবেতর পরিস্থিতির মধ্যে একেবারে লাস্ট স্টেজই বলবো, কারণ হচ্ছে এক বছর ছয় মাস অপেক্ষা করা দুটো কিডনি অচল একটা মানুষের, হোপফুলি সামথিং উইল হ্যাপেন টু ইউর লাইফ। আচ্ছা নতুন কাপলদের কাছে আসি, আমরা মোটামুটি একটা বিমর্ষ অধ্যায়ে প্রবেশ করেছি, আপনারা সবাই ডাউন হয়ে আছেন আমি জানি, তো তারপরে আমরা কোথায় ছিলাম ভাই? আমি না হারাই গেছেন,
ছিলাম হচ্ছে যে বিয়ের অলরেডি কমপ্লিট হয়ে গেছে।
হ্যাঁ বিয়ে কমপ্লিট,
বিয়ে কমপ্লিট হয়ে গেছে।
ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি
আমাদের বাসায় আমাদের আমাকে ফার্স্টে দেখতে আসবে, মানে এনগেজমেন্টের কথা এবং ওই দিনই হচ্ছে আমাদের বিয়েটা হয়ে গেল,
ওই দিনই হলো। সো এবং ওই যে যে ঘটনাগুলো ঘটার কথা, বিভিন্ন জিনিস ওগুলো ঘটবে সামনে,
না ওগুলি সামনে ঘটবে, আর এখানে আসলে তখন আর ঘটার কোনো মানে এতটাই অল্প সময়ের মধ্যে সবগুলো ডিসিশন, কুইক ডিসিশন হচ্ছিল যে আসলে ওই ঘটনা কি ঘটবে, ওই জুতো চুরি এইটা এই ধরনের সিচুয়েশন নাই, আসলে বিয়ের ডিসিশন তো একটা লাইফের একটা বড় মেজর ডিসিশন, এবং ওই সময় হঠাৎ করেই যখন বলল যে মানে তোমরা ডিসিশন নাও, তো তখন একটু সময় নেওয়ার পর আমরা অবশ্য খুব বেশি সময় নিয়ে বলার সাথে সাথে এগ্রি করছি, একটা বিয়ে হলো, তারপরের যে মুহূর্তটা এখন তো আসলে বিয়ে হয়ে যাওয়ার পর আমরা নর্মালি এখন যেহেতু আমার বাসায় এখন উঠে নিইনি ওকে ডিসিশন, তো অফিসিয়ালি তো আসলে এটা একটা ভালো ছিল, অফিসের কলিগদেরকে আমি স্পেশালি থ্যাঙ্কস বলবো যে আমরা যখন বিয়ে করি এরপরের দিন যেটা হচ্ছে স্পেশালি আমার বস যে ওনারা আমি অফিসে গিয়ে রিয়েলি সারপ্রাইজড যে ও আমি বাই দিসটা ওনাকে ইনফর্ম করেছি আমরা যে এরকম একটা ব্যাপার তো এরকম যেটা যে অফিসিয়ালি ইনফর্ম করবো ফ্যামিলির দিক থেকে এইভাবে কমিউনিকেশন হচ্ছে তো পজিটিভলি অ্যাকসেপ্টেড এবং খুব তারা খুব সাপোর্ট দিয়েছে এবং আমার বস আমাকে খুব সাজেস্ট করছেন যে ঠিক আছে তুমি মানে ফ্যামিলিগতভাবে যেহেতু মুভ হচ্ছে ঠিক আছে কোন ইউ ক্যান প্রসিড তো তখন মানে পরের দিন হ্যাঁ পরে স্যাররাও যথেষ্ট কর্ডিয়ালি মানে তাদের রিসেপশনটা খুব ভালো ছিল এটা ভালো লাগছে যখন আমরা অফিসে আসলাম পরের দিন আসার পরে ফুল টুল নিয়ে হঠাৎ করে সারপ্রাইজ রুমে ঢুকার পরপরই যে দেখলাম সবাই পুরো ফ্লোরে সবাই ফুল নিয়ে আসলো
দেখলাম আমাদের ডেস্কটাও খুব ভালোভাবে ডেকোরেট আর সবচেয়ে মজার ছিল যে খুব ভালো ওয়াইফ হিসেবে কি কি গুণ থাকা দরকার আমাকে একটা মানে প্রিন্ট আউট করে দেওয়া হলো একটা পেপার আর ওকে দেওয়া হলো কিভাবে ভালো হাজবেন্ড
হওয়া যায় হ্যাঁ
হাউ টু বি এ গুড হাজবেন্ড
এন্ড হাউ টু বি এ গুড ওয়াইফ
তো আমার ডেস্কে একটা ফ্লাওয়ার বাস থাকে ওইটা হচ্ছে পার্পেলের তো ওইটা আসলে হ্যাঁ ওইটা 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 আসলে কেউ কখনো নিতে পারেনি কারণ এটা যেহেতু আমার এখানে কেউ আর কখনো হাত দেয়নি তো ওইটা দেখি প্রথম কেউ সাহস করে ওর টেবিলে নিয়ে রাখছে তো পার্পেলের ফ্লাওয়ার ভেস উইথ পার্পেল ফ্লাওয়ার তো ওইটা দেখলাম ওর টেবিলে শিফট হয়ে গেছে তো তখন এখানে তো আর কিছু বলা যায় না যেহেতু ওর টেবিলে এখন তো যেহেতু এটা ওর রাইট আছে না আমার তো দেখলাম তো তারপর থেকে আসলে অফিসিয়ালি কিন্তু এটা খুব ভালো বলবো যে আমার কলিগরা খুব পজিটিভলি পুরো ফ্লোরে সবাই ওয়ার্ম রিসেপশন দিয়েছে
আসলে আমাদের মানে রিসেপশনটা না এত ভালো ছিল আর আমাদের কলিগরা আমাদেরকে এইভাবে সারপ্রাইজ মানে সারপ্রাইজ দিবে
এটা
ভাবি
অনেস্টলি
আর ওনারা আসলে অনেক হেল্প করেছে যে এটা নিয়ে অফিসে খুব বেশি কথাবার্তা বলা কারণ বিয়ের আগের দিন কিন্তু অলরেডি আমরা মানে জানিয়েছে যে ওরা কালকে আমাদের পাশে যাবে কিন্তু বিয়ে হবে এটা কিন্তু আমরা নিজেরাও জানি না হঠাৎ করে ও আর কি কলিগদের বলো যে আমরা একটু ফারিয়াদের পাশে যাচ্ছি মেবি আমাদের এনগেজমেন্ট হবে তো ওরা এত ভালো আমাদের কলিগরা যে এটা কিন্তু পরের দিন অফিসে এসে যে ওরা কথাবার্তা বলবে তা না ওদের এটা ব্যাপার ছিল যে না ভাইয়া আর ফারিহা যখন আসবে ওরা এই ব্যাপারটা ডিসক্লোজ করুক মানে আমাদের কলিগরা আসলে এগুলো ব্যাপারে আমাদেরকে অনেক সাপোর্ট করে
মানে আপনারাও খুব লাকি
ইভেন ফ্যামিলির দিক থেকেও বলবো আমার দুই ফ্যামিলি মেম্বারদের কথা বলবো যে আমার বড় ভাই ছোটটা দুই ইনফ্যাক্ট আমার দুই ভাইয়ের ওয়াইফ হ্যাঁ ওরা
সবাই এত কর্ডিয়াল ছিল
চমৎকার ভাবে ব্যাপারটাতে হেল্প
মানে থাকে না বাবা মা আমাকে যখন আমাদের পাশে আসবে সবার কিন্তু একটা চিন্তা থাকে যে ছেলের বাবা মা কেমন হবে আমার কি দেখবে আমাকে কি জিজ্ঞেস করবে আমার না এত ভালো লাগছিল যে যখন আসলো মানে মনে হচ্ছিল কি এই ফ্যামিলির অনেক আগে থেকে আমি মেম্বার
সবকিছু খুব মানে আপনি ওই যেটা বলছেন সবকিছু খুব অটোমেটিক্যালি হচ্ছে
আর নিজের বিয়েতে থাকে না যে কান্না কাটি ভয় পাচ্ছি আমি না মানে হাসতে হাসতে সাইন করে দিচ্ছি এবং সাইন করার সময় আমার খুব মজা লাগছে বলছে হ্যাঁ আজকের পর থেকে মানুষটা আমার মানে তখন না এত ভালো লাগছে
গায়ে হলুদ বা এগুলো তো কিছু
হয়
এবং ব্যাপারে কোনো কথাও বলতে পারছি না কারণ হচ্ছে গায়ে হলুদের দিন নাকি একটু কানতে হয় বিয়ের দিন একটু মেয়েদের কানতে হয়
আমার কলিগরা আমাকে জিজ্ঞেস করতো ফারিয়া তুমি কি কান্না কাটি করছিলা আমি বললাম যে না আসলে কান্না কাটি করার জন্য তো টাইমের দরকার ওই
এখনকার ভিউটা খুব ভালো আমাদের যেহেতু বিয়ে হওয়ার পর এই তিন মাসের যে মুভমেন্ট অফিসে সেটা আসলে সত্যি কথা অফিসে যখনই পাঞ্চ করে যখন অফিসে এনট্রি নেই তখন ও হয়ে যায় আমার কলিগ এবং ওইখানে সব প্রফেশনাল অ্যাপ্রোচ সিনিয়র ভাই ও দেখা যায় অফিসিয়ালি মেলে অ্যাপ্রোচ করতেছে ডিয়ার হায়দার ভাই তো এরকম আছে
সত্যি কথা পাঞ্চ করার সাথে সাথে আমরা কর্পোরেট লাইফে ঢুকে যাই আবার যখন পাঞ্চ করে অফিস থেকে বের হই তখন আমাদের কন্ট্রোল লাইফ শুরু হয়ে যায় তখন আমি মানে স্বাভাবিকভাবে অনেক কিছু বলে রাখি কিংবা তখন দেখা যায় যে আমার হাজবেন্ড আমাকে ভাবে
অফিস আর ওই ডাকাডাকি ওই অ্যাপ্রোচ
ডাকাডাকি হয় সবচেয়ে মজার কথা কি মানে সবাই এরকম ফ্রেন্ডরাও বলে যে মুখ ফসকেও কি কখনো কিছু আসে না আমরা না কখনোই না আসে না
আমার মনে হয় আমি হলে হয়তো বা একটু মিস করে ফেলতাম স্লিপ করে বলে ফেলতাম ওগো
মাঝে মাঝে মনে করে এই তোমরা কি খাবার নিয়ে এসেছো আমাদের বক্স চেক করে লাঞ্চ বক্স বলে তখন বলে ও আজকে মনে হয় তোমার শ্বশুর বাড়ি থেকে খাবার এসেছে না মানে তারা খুব মজা করে আবার জিজ্ঞেস করে তোমার জামাইকে কি রান্না করে খাইয়েছো বিয়ের তিন মাস তো হয়ে গেল মানে স্যাররা দেখা যায় অনেক মজা করে বাট আমরা আসলে এগুলো ব্যাপারে খুব বিজি থাকি
সবাইকে বলবো দে আর ভেরি মাচ প্রফেশনাল, মানে তারা ওই রকম ভাবে কোনো মানে অ্যাপ্রোচ করে না যেটাতে আসলে আমরা কোনো এমব্রেসিং সিচুয়েশনে পড়ি, সেটাও ওনারা খুব পজিটিভলি মেনটেন করে, তো যে কারণে আসলে গ্রেটফুল সবার কাছে ডেফিনেটলি। আর ওকে বলবো ও যথেষ্ট ম্যাচিউরিটির পরিচয় দেয় অফিসে,
সেটা দেখতে পাচ্ছে রাইট, না হলে এভাবে মেনটেন করাটা হায়দার ভাই বলে মেইল করা বা অফিসে ঢোকার সাথে সাথে চেঞ্জ হয়ে যাওয়া যেটা, এটা আসলে খুব শক্ত কাজ।
অফিসের একটা বেনিফিট, অফিসের বেনিফিট বলবো মানে একটা ব্যাপার ভালো হয়েছে যে আগে যেটা হতো অফিস আওয়ারে বের হয়ে যেত, অফিস ক্লোজ হলে নির্দিষ্ট টাইমে, এখন যেটা হয় যে অফিসের পরে হয়তো ও বাসায় যাওয়ার আগে কিছু না কোথাও বসে একটু কফি খেলাম গল্প করবো
তারপরে
বাসে যাবে, হ্যাঁ এটার জন্য হয়তো আমার অফিস থেকে বের হতে ঘন্টাখানিক সময় লাগবে, তো তখন এখানে ওয়েট করে অফিসে বসে থাকে, ও কাজ করে তখন অফিসে বসে বসে কাজ করে একদম নীরবে নীরবে নিবৃতে কাজ করে যাচ্ছে, তখন কেউ নাই অফিসে, ও দেখা গেছে ওর ডেস্কে বসে,
মানে অনেক সময় এমন হয় যে অফিসটা একটু বোরিং লাগে, প্রিয় মানুষটাই যখন অফিসে চান্সটা নেই,
এই জিনিসটা নিয়ে সবাই বলে যে তোমার তো বাসায় যাওয়ার কোন দরকার নেই, তোমার বউ তো তোমার অফিসে আছে, তারপরে আমাকেও এটাই বলে যে তোমাদের মানে সবাই তখন দেখা যায় যে অফিস থেকে একটু দেরি করে বের হলে কিন্তু সবাই মনে করে যে অফিস টাইমটা শেষ হলে বের হয়ে যাবে, কিন্তু আমাদের আসলে ওই জিনিসটা
তারাই নেই,
বাসা অফিস সব একসাথে,
হ্যাঁ আসলেই বাসা অফিস
সাপোর্টিভ, মানে ওই টেনশনটা নাই যে আমার হাজবেন্ড এখন কই আছে কোথায় আছে, বাট ওরও এই টেনশনটা নাই।
আচ্ছা আপনারা তো লাকি কেন ভাই,
আলহামদুলিল্লাহ আমরা আসলে
আমার জন্য দোয়া করেন, আর এই যে পুরনো কাপল আপনাদের কি কোন উপদেশ দেওয়ার আছে নতুনদেরকে, আমরা শেষ করে ফেলবো একেবারে শেষ,
উপদেশ তো নাই তোর রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যে অনেকেই ওই যে আপনি প্রথমেই শুরু করছেন ভাই, সেটা হচ্ছে যে বলছেন ফেসবুকের এই ভালোবাসা এগুলো আসলে কেউ বিশ্বাস করে না, বা এখান থেকে যে বিয়ে পর্যন্ত গড়াতে পারে সেটাও মানে সম্ভব না, এটা অনেক
নিদর্শন,
এটা যে সম্ভব সেটার প্রমাণ তো আমরা
দুটো দিক থাকে,
এটার প্রমাণ আমরা, তবে আপনারা যারা ভালোবাসেন বা ভালোবাসবেন আসলে ভালোবাসাটাকে শ্রদ্ধা করেই ভালোবাসবেন, যেন যেটা একদম বিয়ে পর্যন্ত গড়ায় এবং তাকে নিয়ে সারা জীবন থাকতে পারেন, এটাই আর কি,
এবং বিয়ে করে আমার এই অনুষ্ঠানে আসবেন,
হ্যাঁ হ্যাঁ এরকম বিয়ে করে আমার এইরকম অনুষ্ঠানে আসবেন,
তো আজকে বিদায় নি ভাই, অনেক ভালো লাগছে ভাবি রিয়েলি,
ডেফিনেটলি আপনাদের আসলে আমাদেরও সত্যি কথা খুব ভালো লাগার বিষয়, কারণ এটা প্রথম এক্সপিরিয়েন্স সত্যি কথা যে এরকম একটা প্রোগ্রামে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, স্পেশালি এবিসি রেডিওকে FM 89.2, আমি স্পেশালি থ্যাঙ্কস বলবো কারণ এরকম একটা প্ল্যাটফর্মে আমাদেরকে বলার সুযোগ করে দিয়েছেন আমাদের কাপলদের,
না আমি বলবো যে আপনারা আসছেন সেটাই আমার জন্য,
আর আপনাকেও ভালো, আপনাকেও স্পেশালি থ্যাঙ্কস, মানে টোটালি এই যে এত রাত হয়ে গেছে এখন, এই এতক্ষণ ধরে যে অলমোস্ট 2 hours আমরা আড্ডা দিলাম, আমি টেরি পাইনি, আমি এখন ঘুরে দেখতেছিলাম যে কত সময় চলে গেছে বুঝতে পারিনি, থ্যাংক ইউ সো মাচ, আর পুরনো কাপল হিসেবে যদি আবার কখনো সুযোগ হয় বলবেন,
নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, এটা আপনাদের জন্য
বিয়ে 3 বছর পরের এক্সপিরিয়েন্স বলতে আসছি, বিয়ে 3 মাস পর বলতে এসেছি,
রাইট প্লিজ আপনারা সে সময়ের জন্য ইন অ্যাডভান্স ওয়েলকাম করে রাখছি আপনাদেরকে, চলে আসবেন আমি ইনভাইট করব, তো আজকে বিদায় নিচ্ছি এবং আগামী বুধবার আরো হয়তো কোনো কাপল আমার সাথে থাকবে, তবে সেটার সম্ভাবনা কম, আমি হয়তো একাই আপনার সাথে আড্ডা দিব, কারণ হচ্ছে ফ্যাক্ট ইজ দ্যাট আমি মাসে 2 বুধবারে আপনাদের সামনে এরকম কাপল হাজির করবো এবং আর বাকি 2 বুধবারে বা বাকি 3টা বুধবার, কোন মাসে তো 5টা বুধবার পড়ে যেতে পারে, ডিপেন্ডস, এভাবে 2 বুধবারে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অতিথিদেরকে পাবেন, তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন এবং কথা হবে আগামী বুধবার আরো একবার, টাটা।